আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। এবং শুনছেন আপনি এই মুহূর্তে জাগো এফএম 94.4 ঢাকা কুমিল্লা চট্টগ্রাম একযোগে। আপনি এই মুহূর্তে সরাসরি আমাদেরকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন, এবং প্রতি সপ্তাহের মতো কিন্তু আবারও আমরা হাজির হয়ে গেলাম ভূত স্টুডিওতে। এবং প্রতি সপ্তাহে একটা অন্যরকম আনন্দ কাজ করে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। ভূত স্টুডিওর মঞ্চে বসে যখন আমরা কথাগুলো বলি, পরের দিন ফ্রাইডে খুব চমৎকারভাবে হচ্ছে ফ্যামিলির সবাই মিলে, ছোট থেকে শুরু করে সিনিয়র সিটিজেন সবাই মিলে সেলিব্রেট করবার মতো একটা দিন। এবং সেই দিনের আগের রাতে মোটামুটি আমরা সবাই মিলে ভূত স্টুডিওটা সেলিব্রেট করি। এবং আজকের এই বৃহস্পতিবারে বসে আমার যেটা মনে হয় যে আমার মনের অবস্থা যতটুকু বা যেমন, ঠিক আপনারও মনের অবস্থাটা তেমন। এবং আমরা বেশ কিছুদিন আগে, জাস্ট কয়েকটা দিন আগেই রাজধানীর উত্তরাতে যে এই ঘটনাটা ঘটে গেল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, যাদের আমরা হারিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করছি তাদেরকে যেন বেহেশত নসিব করা হয়। সেখানে অসংখ্য কোমলমতি স্টুডেন্ট ছিল, শিক্ষক শিক্ষিকা ছিলেন, একজন পাইলট নিহত হয়েছেন। তো সব মিলিয়ে একটা যদি বলি যে একটু ব্যাক টাইম হয়তো বা আমাদের উপর দিয়ে যাচ্ছে। এবং এই সময়টাই সবার যেটা প্রয়োজন যে প্রত্যেকের পাশে প্রত্যেকে থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং জাগো এফএম 94.4 গভীর শ্রদ্ধার সঙ্গে আমরা সেই মানুষগুলোকে স্মরণ করছি, এবং একই সঙ্গে সেই মানুষগুলোর জন্য দোয়া করছি যারা মারা গেছেন বা নিহত হয়েছেন, এবং যারা এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে অসুস্থ অবস্থায় রয়েছেন তাদের জন্য আমরা সুস্থতা কামনা করছি জাগো এফএম 94.4 এর পক্ষ থেকে। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভটা দেখছেন, প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ থাকবে যে যে যার যার জায়গা থেকে হাত তুলে আমরা আমাদের স্রষ্টার কাছে, উপরওয়ালার কাছে প্রার্থনা করি, যাতে যারা অসুস্থ রয়েছে তাদেরকে যেন খুব দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন। এবং একই সঙ্গে যারা চলে গেছেন সেই পরিবার গুলোর পাশে আমরা দাঁড়াই, কারণ বিপদেই না মানুষের পরিচয়, যদি আমার ভুল না হয় লাইনটা। এনিওয়েজ, এবং ভূত স্টুডিওতে আমরা সাধারণত যেটা ঘটে থাকে সেটা হচ্ছে যে হরর ঘটনাগুলো শুনে থাকি বাংলাদেশের বিভিন্ন জায়গার, প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বহির্বিশ্বেরও বিভিন্ন ঘটনা কিন্তু আমরা এর আগে বিভিন্ন এপিসোডে শুনেছি, এবং আজকেও সেই ঘটনাগুলো, বিভিন্ন ধরনের ঘটনাগুলো আমরা শুনব বলে আমাদের বিশ্বাস। তো যারা ফেসবুকে বা ইউটিউবে আমাদের সঙ্গে রয়েছেন, আমি জানি যে আপনার মনের অবস্থা এবং আমার মনের অবস্থা প্রায় একই রকম আমাদের। তবুও দিন শেষে থাকে না যে কিছু বিষয়ে কিন্তু আপনি দেখবেন যে প্রত্যেক দিন নিয়ম করে সূর্য উঠছে, প্রত্যেক দিন নিয়ম করে আপনার বাসার সামনে থেকে যে বাসটা ছেড়ে যায় সেই বাসটা হয়তো বা আজও ছেড়ে গেছে। সো শো মাস্ট গো অন, যেই কথাটাই আমরা বিশ্বাস করি। সো কিছু কিছু ব্যাপার আসলে মনে দুঃখ চেপে রেখেই আসলে এগিয়ে যেতে হয় বলে আমাদের মনে হয়। তবু প্রতি মুহূর্তে আমরা স্মরণ করছি, প্রতি মুহূর্তেই আমাদের কষ্ট হচ্ছে। শুধু এতটুকুই বলবো, সেটা হচ্ছে যে নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখুন। এনিওয়েজ, আমরা প্রথম যিনি অতিথি তার সাথে পরিচিত হব, অলরেডি তাকে আপনার স্ক্রিনে দেখে ফেলেছেন, বাট তার আগে যেটা বলছি, পরবর্তী পর্বে যদি আপনি আসতে চান, আপনি স্কুল স্টুডেন্ট হতে পারেন, কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনি জব করতে পারেন, বিজনেস, কিংবা আপাতত কিছু করছেন না, কোনো প্রবলেম নেই, আপনি যে কোনো বাহিনীর ভাই বা বোন হতে পারেন, কোনো প্রবলেম নেই, আপনি রেজিস্ট্রেশন করুন। আমরা টিম ভূত স্টুডিও আপনাকে ইনশাল্লাহ ফোন কল দিব এবং একে একে আপনাদের ঘটনাগুলো আমরা শুনবো। সো প্রথম যিনি অতিথি তার সাথে আমরা একটু পরিচিত হতে চাই। আসসালামু আলাইকুম ভাই, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম, আমার নাম শওকত হোসেন।
শওকত ভাই কোথেকে আসছেন?
আমি ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে আসছি।
আবার বলেন কোথেকে আসছেন?
ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে।
এক্স্যাক্টলি, ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে ভদ্রলোক এই রাত বিরাতে আমাদের এখানে চলে আসছেন। কারণ একটাই, এই মানুষটা আমাদেরকে অসম্ভব ভালোবাসেন, মুখে বলেননি, বাট কিছু কিছু জিনিস আসলে থাকে না, মানুষের ডেডিকেশন দেখলে বোঝা যায়। দ্বিতীয়ত এই অনুষ্ঠানটা তিনি ভালোবাসেন। সো তিনি ময়মনসিংহ থেকে এসেছেন, আবার কখনো কখনো মুগদা থেকে, যেটা অনেকের মনে হয় যে না ভাই, মুগদা থেকে বাড্ডার দূরত্বটা তো একটু বেশি, রাস্তাঘাটে প্রচন্ড জ্যাম, আমি নাইলে একটু স্কিপ করি। সো যেটা বলবো সেটা হচ্ছে যে এই মানুষগুলোকে অসংখ্য কৃতজ্ঞতা যে এত দূর দূরান্ত থেকে, তিনি যখন আমাকে ওভার দ্য ফোন আমাদেরকে টিমকে বলছিলেন যে তিনি আসবেন, এটা 100% ডিটারমাইন্ড তিনি, তো তখন আমরা কিছুটা হচ্ছে সন্দিহান ছিলাম যে আদৌ কি তিনি আসতে পারবেন। সো অবশেষে তিনি আজকে আসলেন এবং তার কাছ থেকে আমরা চমৎকার কিছু ঘটনা শুনবো। অ্যান্ড থ্যাঙ্কস টু আমাদের জাগো এফএম, যদি বলি যে আমাদের টেকনিক্যাল টিম এত চমৎকার ভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে পৌঁছে দিচ্ছে। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামে আপনি একযোগে ফ্রিকোয়েন্সিতে শুনতে পাচ্ছেন, এছাড়াও ঢাকার আশপাশে যেই জায়গাগুলো রয়েছে, যদি ময়মনসিংহ বলি, টাঙ্গাইল বলি, সাভার বলি, গাজীপুর বলি, মুন্সীগঞ্জ বলি, মাওয়া বলি, এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদেরকে অনেকেই প্রতিনিয়ত শুনেন, রাইট? সো একই সঙ্গে একযোগে আপনি লাইভে দেখতে পাচ্ছেন facebook.com/jagoFM এবং facebook.com/apurbo.fm। সো আশা করছি আজকের রাতের সময়টা দুর্দান্ত রকম ভালো যাবে। শুরু হয়ে গেছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা খেতে খেতে শুনতে থাকুন, চিপস না বিস্কিট খেয়ে জানাবেন। এবং একই সঙ্গে ভাইয়া, প্রথম কোন ঘটনাটা শুনবো শকত ভাই আপনার কাছ থেকে?
প্রথম এটা ঘটনাটা হচ্ছে আমার মামার সাথে ঘটনা, আমার মার কাছ থেকে শোনা।
চলুন শুরু করি।
তো আমার মামা হচ্ছে ব্যবসায়ী, কাপড়ের ব্যবসা করে, উনি ফুলবাড়িয়া বাজারেই কাপড়ের ব্যবসা করে, দোকান আছে। উনি প্রায় টাইমে রাত্রে 12টার পরেও আসে বা তারপরেও আসে, 1টা 2টাও বাজে অনেক সময়। তো একদিন হঠাৎ করে এরকম রাত্রে 1টা বাজে উনি আসতেছে ফুলবাড়িয়া থেকে। আপনি 10 টাকা অটো ভাড়া লাগে, অটো ভাড়া দিয়ে আসতে এক জায়গায়, একটা জায়গার নাম আছে সাতিনতলা, ওই জায়গায় নাইমা 2 কিলোমিটারের মতো কাঁচা রাস্তা হাইটে আসতে হয়, হাইটে আসতে হয়। তো সেখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের কাছাকাছি যখন উনি আসছে তখন ওনার গায়ে কেমন একটা শিশির দিয়ে ওঠে, যে কেউ জানি ওনাকে মানে টাইনা ধরছে, এরকম মনে হচ্ছে যে ওনাকে কেউ টাইনা আটকে রাখতেছে, উনি আর ব্রিজে উঠতে পারতেছে না। তো অনেকবার চেষ্টা করার পরে উঠতে পারে না। তো অনেকক্ষণ করার পরে আপনার দেখা গেছে 4-5 বার এরকম করছে, উঠতে পারে না, হাতে ব্যাগ ছিল, কাপড় ছিল, তো এগুলা মাটিতে পড়ে গেছে, তো এগুলা উনি উঠাইতে চেষ্টা করতেছে, সেটাও পারতেছে না ওঠানোর জন্য। তারপরে এরকম 10 মিনিটের মতো হয়ে যাওয়ার পরে আপনার একটা লোক বাইক নিয়ে আসতেছিল, বাইকের আলো আসতেছিল, পরে উনি বলল যে আপনি কে? বলতেছে আমি অমুক, আমি তো দোকান বন্ধ করে আসছি, আমার সাথে এরকম জিনিসগুলো হচ্ছে। তারপরে উনি বলতেছে আপনি যাবেন কোথায়? কয়মুক মানে খলিফা বাড়ি, আমাদের নানার বাড়ির নাম হচ্ছে খলিফা বাড়িতে, বলছে আমি খলিফা বাড়ি যাবো। কয় আপনার তো মাল অনেক, তো আমার সাথে যাবেন কিভাবে? বাইকে তো এত মাল নিয়ে যাওয়া যাবে না। তারপর উনি ওনার এক পরিচিত আরেকজন বাইকার ছিল, তো উনি বলে দোকান থেকে এখনো যায় নাই, উনি আবার মাছের মাছের খাদ্যর ব্যবসায়ী, তো ওনাকে ফোন দিছে একই রাস্তাতে যাবে, যে একটু চালে চলে আসেন। তো 10 মিনিটের রাস্তা উনি বাইকে নিয়ে আসতে এত সময় লাগে নাই, নিয়ে চলে আসছে। তারপরে এক বাইকে ওনার মাল সামানা দিছে, কাপড়ের ব্যাগ যা কিছু আছে দিছে, আরেক বাইকে ওনাকে নিয়ে আসছে বাড়িতে। তো বাড়িতে নিয়ে আসার পরে উনি সবাইকে জিনিসটা জানাইছে, জানানোর পরে ওনারে আমার নানি গোসল দেওয়াইছে, অনেক কিছু করে, এই প্যারানর্মাল যেগুলো হয় জিনিসগুলো এগুলোর সাথে যেরকম করা উচিত, যে ঘরে যাওয়ার আগে গোসল করায়, কিছু কিছু একটা খাওয়ায়, এরকম করছে আর কি। করার পরে উনি শুয়ে আছে, রাত্রে শুয়ে আছে আর ঘুম হয় না ওনার। ঘুম না হওয়ার পরে উনি টেনশনে আছে, মাঝে মাঝে অন্যরকম লাগতেছে ওনার, শরীর খারাপ লাগতেছে, তারপর আপনার বলতেছে জানি আমার কেমন লাগতেছে। তো ওনার পাশে আমার নানি সারা রাত বসেছিল। এরকম 1 সপ্তাহ কাইটে যাওয়ার পরে আপনার আমার শরীরটা একদম অলস হয়ে গেল, কোনো শরীর শক্তি পায় না, বল পায় না। পরে ডাক্তারের কাছে নিয়ে গেল, ভালো ডাক্তার দেখাইল, ডাক্তার অনেক পরীক্ষা টরীক্ষা দিল, নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে না কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা ক্লিয়ার হচ্ছে না, কোন রকম কিছু ধরা পড়তেছে না, ডাক্তারও বুঝতে পারতেছে না জিনিসটা কেন হচ্ছে। তারপরে আমার পার্শ্ববর্তী আমার নানারা 3 ভাই, এটা হচ্ছে আমার সবার ছোট নানার ছেলে, তে বড় নানা বলতেছে এসব না করে আর কোনো একটা কবিরাজ দেখাও, হয়তো ওর কোনো এটা হওয়ার পর থেকে মানে কোনো সমস্যা টমস্যা হয়েছে বা কোনো জিন বা কোনো পড়িয়ে ধরছে সম্ভবত, তো একটা কবিরাজ দেখাও। তো আমাদের এলাকা থেকে অনেক দূরে একটা কবিরাজ আছে, জায়গাটার নাম হচ্ছে রামবদ্ধপুর বাজার, ওর কাছাকাছি আর কি একটা কবিরাজ আছে। কবিরাজের নামটা সম্ভবত আমি জানি না, আমার মা আমাকে বলে নাই, তো ওনার কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে উনি দেখেই বলতেছে যে একটা আয়না কিনে নিয়ে আসেন। আয়না কিনে নিয়ে আসছে, ওনার কাছে দিয়ে গেছে, কয় আমার দরকার নাই, আমি কালকে আপনাকে জানাই দিব, কালকে একজন আইসেন না ফোন নাম্বার দিয়ে যান আপনাকে জানাই দিব। তো উনি দেখার পরে চলে আসছে, ওদিন চলে আসার পরে উনি আর কিছু বলে নাই। চলে আসার পরে বাড়িতে পরের দিন উনি আমার নানা গেছে, বড় নানা, যে ওনাকে বলতেছে আমি এই জিনিসটা পারবো না। কেন পারবেন না? কয় এটা আমার দ্বারা সম্ভব না। তারপর আর সে কিছু বলে নাই, আমার নানা চলে আসছে। এরকম আরেকজনের কাছে নিয়ে গেছে, সে বলতেছে যে এটাও আমার দ্বারা সম্ভব না। উনিও দেখছে এরকম অনেকভাবে চেষ্টা করছে, সম্ভব না। এরকম তিন চার জনের সাথে দেখা করছে, অনেক দূরে দূরে গেছে, যে সম্ভব না। আস্তে আস্তে দিনকে দিন ওনার অবস্থা খুব খারাপ হচ্ছে, শরীর শুকাইয়া অনেক খারাপ হয়ে গেছে, স্বাস্থ্য কমে গেছে, খাওয়া দাওয়া করে না, আজে বাজে কথা বলে। তারপরে আপনার এরকম করার পর পরে আমাদের এলাকা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে আপনার একটা কবিরাজ আছে, উনি এখন ছাইরা দিছে, তো কবিরাজি করে না। তারপরে ওনার কাছে সবাই বলছে যে এরকম এরকম লোকটা কেউ পারতেছে না, আপনারা একটু দেখেন। তারপরে ওনার কাছে গেছে, উনি বলছে, আগে জিজ্ঞেস করছে কিভাবে কি হয়েছে, তো উনি বলছে এরকম ভাবে হয়েছে। তারপর উনি বলতেছে যে আমি তো কাজটা করি না, তো আপনার এত জোরাজুরি করার পরে আমি চেষ্টা করব করার জন্য, তবে বলে দিছে আমি অমুক দিন আপনাদের বাড়িতে আসব। তো বাড়িতে আসবে সেটা বলার পরে তো আচ্ছা ঠিক আছে, তো ওনাকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে বাড়িতে আসছে, উনি আসার পরে কিছু জিনিস চাইছে, অনেক কিছু চাইছে, যেটা আমার মনে নাই, যেগুলো লাগে আর কি ওনাকে দেওয়ার জন্য। আর উনি বলছে যেই ঘরে ও থাকে সেই ঘরটা আমাকে ফাঁকা করে দিতে, ঘরে আশেপাশে কোনো লোকজন থাকতে পারবে না, ভিতরেও থাকতে পারবে না। উনি ঘরের চারপাশ দুইটা রাউন্ড দেওয়ার পরে ঘরের ভিতরে চলে গেছে, শুধু আমার মামাকে নিয়ে গেছে রুমের ভিতরে। নিয়ে যেয়ে ওকে কি করছে জানাই নাই, তারপর থেকে আপনার কিছুটা কম আর কি, বেশি না, একবারে কিছুটা কম। একটা বন্ধ দিছে, একটা তাবিজ দিছে, ঘরের আশপাশে ঘরের চার কোণে চারটা তাবিজ বাঁধে দিছে, কিছুটা কম ছিল, একবারে পুরো ছিল না, এরকম কোন মানে একদম ক্লিয়ার হয় নাই। তারপরে আপনার অনেকদিন যাবৎ এক দুই বছর এরকম গেছে, যাওয়ার পরে হুট করে আবার এরকম একদিন রাস্তায় সমস্যা হয়। আর সমস্যা যেমন সমস্যা হয়, উনি রাস্তায় অটোমেটিকলি পড়ে যায়, হুট করে রাস্তায় অজ্ঞান হয়ে যায়। কিছু কিছু টাইম আছে যে এই টাইমের মধ্যে ওনার শরীরে মনে হয় যে কিছু একটা ভর করে, ভর করার পরে উনি বাড়িতে এগুলা বলে, বলার পরে তারপরে আবার চেষ্টা শুরু করে। চেষ্টা শুরু করার পর এরকম করতে থাকে করতে থাকে। তো দুই তিন মাস পরে বাড়ি থেকে একদিন সন্ধ্যাবেলা সবাই বাড়িতে আসছে, আসার পরে উনি হয়তো রুমের ভিতরে কিছু করতেছিল বা যাই কিছু হোক, নিজের রুমে নিজে আছিল, দরজা লাগাইছিল, তো দরজা লাগাইছিল। পরে ওনাকে মামা নাকি মামি ডাকতে গেছে, আরেক মামা, বড় মামা সম্ভবত ডাকতে গেছে, উনি রুমে নাই, মানে কোনো আওয়াজ নাই রুমের ভিতরে, কোনো আওয়াজই নাই রুমের ভিতরে। সবাই তো চলে আসছে, ডাকাডাকি করতেছে, দরজায় লাথি দিতেছে, মানে ভাঙা মতো অবস্থায়, দরজাও খোলে না, জানলাও বন্ধ, দরজাও বন্ধ। পরে কোনো রকম ব্যবস্থা করে দরজা ভেঙে ফেলছে, ভেঙে ফেলে দেয় ভিতরে তো লোক নাই, ভিতরে লোকও দাও, তো ও তো রুমে ছিল, ও গেল কোথাও। এরকম করার পরে অনেক সময় হয়ে যায়, সবাই আর কি বলা বলি করতেছে, এরকম নানান ধরনের কথা বলতেছে, ওরে পড়ি নিয়ে গেছে, জিনে নিয়ে গেছে, এরকম কিছু কথা বলার পরে কেউ আর কোনো মানে যে কারো কাছে যাবে সেরকম না, সবাই বাড়িতে বলা বলি করতেছে। তারপর থেকে আর কেউ কিছু বলতে পারে না। পরে একদিন সন্ধ্যাবেলা হুট করে আমাদের দাদার বাড়ি, আমাদের নিজস্ব থেকে দাদার বাড়ি একটু দূরে, তো দাদার বাড়ির পাশে একটা ওটাকে মানে গ্রামবাসী বলে কুচা বিল, মানে একটা ঝিলের মতো বিল আছে। এরকম সন্ধ্যার সময় সবাই ওই খাইতে বলছে, খাইতে বসছে একসাথে। তে উনি সন্ধ্যাবেলা একটা আওয়াজ শুনতেছে যে মাইরা ফালা ধর, এরকম মানে এরকম একটা আওয়াজ শুনতেছে যে মানুষ মারামারি করলে যেমন হয় এরকম। তারপরে সবাই তো রান্না করে বসে খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়া করার পরে এরকম শুনে আর ভয় লাগতেছে যে কে কি করে এই টাইমে মাগরিবের আজানের পরপরই। তারপরে উনি কেউ আর ভয় পায় যায় না, আওয়াজটা শুনতেছে না যাওয়াতে। তারপরে আপনার আমার দাদা বলল দুই চারজন লোক ডাক দে, সবাইকে নিয়ে যায় দেখি কে কি বলে। কেউ অনেকে একজন চিৎকার করতেছে আর তিন চারজনের আওয়াজের মতো এরকম ধর মার এরকম একটা আওয়াজ আসতেছে। তো উনি যাওয়ার পরে লোকজন জড়ো করে নিয়ে গেল। তারপর দেখে যে আমার মামা, মামা এখন তো কেউ ধরে না, সবাই ভয়ে আছে যে এরকম অবস্থায় মানে পানির নিচে অর্ধেক বড়ি পানির নিচে কাদার নিচে একদম গাইরা ফেলাইছে এরকম অবস্থায়। তো পরে সবাই মিলে টাইনে উঠাইছে, উঠানোর পরে তো উনি বেহুশ কাদা মুখে ভরা একদম। উঠানোর পরে গা গোসল দিয়ে আইছে, আমার মা রে বলে ডাক দিছে, আমার মা পরে আইসা আমার দাদি ওরা সবাই গা গোসল দেওয়া হয়েছে। পরে এক কবিরাজ ডাক দেওয়া হয়েছে, ওই টাইমেই গোসল টোসল দিয়ে রুমের ভিতরে নেওয়ার আগে কবিরাজ ডাক দেওয়া হয়েছে যে এরকম এরকম সমস্যার, আপনারা তো অনেক কিছু করে দিছিলেন এরকম হওয়ার পরে। তারপরে আপনাকে বলল কবিরাজ, সে বলল যে দেখেন এটা ওরে চার পাঁচটা জিনে একসাথে ধরছে, আর এটা ছাড়ানো আমাদের সব সম্পর্কে সম্ভব না, আর আমরা এটা পারবো না। ওরাকে যতটা আয়ত্তে রাখা যায় আমরা সেই চেষ্টা করছি, তো এটুকু আমাদের হয় নাই, উনি এটা আমাদের সম্ভব না ছাড়ানো। আপনি এরা যতদিন ও এইভাবে থাকবে ওর সাথে কিছু না কিছু প্যারানরমাল ঘটনা ঘটবে। তারপর আর কবিরাজ কিছু বলে নাই। এখনো আমার মামা কাপড়ের ব্যবসায় করে, তো উনি বাজার থেকে রাত্রে একটা দুইটা বাজে আসে, মাঝে মাঝে আমাদের ওনার সমস্যা হয় না, এখনো এরকমই আছে আর কি। এটাই ছিল আমার ফার্স্ট ঘটনা।
অলরাইট, আমরা শকত ভাইয়ের কাছ থেকে প্রথম ঘটনাটা শুনছিলাম, বাট তার আগে আপনাকে আরেকটাবার বলছি, মানে ময়মনসিংহ থেকে শকত ভাই চলে এসেছেন এবং আপনি চাইলে আপনি যেখানে রয়েছেন এই মুহূর্তে আপনাকে আমরা প্রেশার করছি না, বাট আপনার যদি সিরিয়াসলি মনে হয় যে না আপনিও আসবেন, আপনার কাছে দুইয়ের অধিক ঘটনা আছে, তিনটা চারটা, মোস্ট ওয়েলকাম। নেক্সট এপিসোডে চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটারা। দেখা যাক ফেসবুকে আমাদের সাথে কারা কারা রয়েছেন। রুহি আছেন আমাদের সাথে, মন খারাপ তবুও তোমাদের সঙ্গে রয়েছি। আছেন আমাদের সাথে আফসানা, বলছেন আমার তো ভূত ভয় লাগে বাট অনুষ্ঠান তো মিস করা যাবে না। আলী ইব্রাহিম জয়েন করেছেন, যেমনটা কাজল আছেন আমাদের সাথে, আলামিন অন্তু জয়েন করে আছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে, তিনি আমাদেরকে দেখছেন এই মুহূর্তে। জি এম খালেদ বলছেন ভূত স্টুডিওটা কবে কবে হয়, এটা প্রতি বৃহস্পতিবার রাতে হয়ে থাকে 10টা থেকে শুরু করে একদম রাত 12টা অবধি, কখনো কখনো 12টাও ক্রস করে যায়। আছেন আমাদের সাথে এই মুহূর্তে খুশদিল, থ্যাংক ইউ সো মাচ। শিফা আছেন আমাদের সাথে, আশফাক জয়েন করেছেন, গত কয়েকটা দিন একদমই কোনো কাজ করতে ইচ্ছে করছে না। সবারই আমাদের প্রায় একই রকম কন্ডিশন এই মুহূর্তে, আসলে দিন শেষে আমরা মানুষ তো, মানে দেখুন যারা হয়তোবা যারা চলে গেল যে মানুষগুলো, তাদের সাথে হয়তোবা তোমার আপনার বা আমাদের আমাদের প্রত্যেকেরই কারো না কারো ব্লাড কানেকশন আছে, আবার ধরে নিলাম কারো না কারো ব্লাড কানেকশন নাই, তবুও তো দিন শেষে আমরা মানুষ তো। তো সেই মনুষ্যত্বের জায়গা থেকে খারাপ লাগবে বা আফসোস হয়, কষ্ট হয়, এই জিনিসগুলোই তো স্বাভাবিক। আছেন আমাদের সাথে প্রমি হেমং, যেটা বলছেন গল্পটা বেশ ভালো লাগলো। আর এদিকে আমাদের সাথে আছেন আমাদের সাথে নাসির ভাই, নাসির ভাই যেটা বলছেন অনেকদিন লাশ কাটা ঘরের ঘটনা শুনি না। জেরি আছেন আমাদের সাথে, এদিকে কাউসার ভাই আমাদের সাথে জয়েন করেছেন, মাহবুব আল ইমন জয়েন করেছেন, সোহেল রানা আছেন আমাদের সাথে, শিপন শিকদার জয়েন করে আছেন, সাফা আছেন আমাদের সাথে, আমিন জয়েন করে আছেন আমাদের সাথে, আছেন বন্যা, নাইম আছেন আমাদের সাথে, আরো অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি। বাট রাইট নাও যেটা করবো আমাদের প্রথম যিনি অতিথি শকত ভাই, শকত ভাইয়ের কাছে
ওনার নাম হচ্ছে জসিম, আমরা একই বেসের, উনি মাছ ধরতে অনেক পছন্দ করত। আর উনি যেখানে যাইত অন্য কেউ মাছ না পাইলে সে মাছ পাইত, এমন একটা অবস্থা ছিল। ওর এতটা মাছের প্রতি নেশা ছিল, আমরা একই বেসে পড়তাম। আমি কখনো কাদায় নামতাম না, মা মাছ মারতে যাইতাম না যে পায়ে নখ নষ্ট হয়ে যাবে এর জন্য, কিন্তু ও আমাকে ডাকতো তবুও যাইতাম না। তারপরে উনি যেখানে যাইত মাছ নিয়ে আসতো, তো বাড়িতে মাছ নিয়ে আসতো, মাছ মারতো। অনেকদিন এরকম বৃষ্টি হলে রাত্রেবেলা ওই যে কোচ বলে বা চাবি বলে এইসব নিয়ে ও রাতে লাইট নিয়ে টর্চ লাইট নিয়ে মাছ ধরতে যাইত। মাছ ধরতে যায় প্রতিদিনই যায় এরকম। তো একদিন হঠাৎ করে ও মাছ মারতে গেছে আমাদের বাড়ির পাশে, আমাদের বাড়িটাই হচ্ছে শেষ সীমানা, 4 নং বালিয়ান ইউনিয়ন গ্রামের নাম। আমার বাড়িটাই হচ্ছে শেষ সীমানা, আমার বাড়ির দুই বাড়ি আগে ওর বাড়ি। আমার বাড়ির ওই শেষ সীমানায় একটা ব্রিজ আছে, ওই ব্রিজে সবাই রাত্রে মাছ মারে। তো ওই ব্রিজের সামনে পুরাটাই বিল আর কি, অনেক বড় বিল, ওইখানে ও মাছ ধরতে গেছে রাত্রেবেলা চাবি নিয়ে। তো মাছ ধরতে গেছে রাত্রে প্রায় 12:30 বাজে, তখন আমাদের রাস্তাঘাটে আর লোকজন থাকে না গ্রামের রাস্তার উঠে। 11:10 পর্যন্ত আমাদের ওইদিকে লোকজন থাকে, ভাই বোনদের আসে আড্ডা দেয়, কিন্তু এরপর আর কোনো লোকজন থাকে না, অনেকেই লাইট দিয়ে মাছ ধরে। তো একদিন মাছ ধরতে গেছে, ও আবার এমনি কোনো বিড়ি সিড়ি বা অন্য কোনো জাতীয় নেশা টেশা করে না, মাছ ধরতে গেছে। তো মাছ অনেকগুলো পাইছে, পাওয়ার পরে ওই ব্রিজ থেকে অনেক দূরে গেছে গা, আবার অন্য বিলের কাছাকাছি আরেকটা রোড আছে, বিলের মাঝখান দিয়া ওই রোডের মাঝখানে আরেকটা ব্রিজ আছে। তো ওই ব্রিজের কাছাকাছি গেছে গা, তো এক সময় ও দেখতেছে যে অনেক দূরে চলে আসলাম। তো ও মনে মনে ভাবতেছে যে আমি এই রুট দিয়ে উঠা চলে যাব ওই গ্রাম দিয়া, আর একটু সামনে যাই। তো সামনে গেছে, যাওয়ার পরে একটা মাছ দেখছে, শোল মাছ। তো মাছ দেখার পরে ও বলতেছে, মানে নিজেরে বলতেছে, এই লাস্ট টাইম এত বড় মাছ দেখতেছি, নিজেরা মানে একটু ভয় ভয় কাজ করতেছে যে এটা মাছ না অন্য কিছু, পানি তো শোল মাছের জন্য তো এই পানিটা, এই পানিতে শোল মাছ থাকে না, মানে পানিটা কম আর কি, যে এই পানিতে তো শোল মাছ থাকে না। তো ওর মনে একটা ভয় কাজ করতেছে, তারও কিছু করে নাই, শোল মাছটা চাপ দিছে চাবি দিয়ে ধরছে। ধরার পরে ও যে মুখের ভিতর লাইটটা টর্চ লাইটটা ধরে আছে, এই টর্চ লাইটটা ধরাতে ও দেখতেছে যে ও শোল মাছ ধরে আছে, ওর হাতও দেখা যাচ্ছে না, মাছও দেখা যাচ্ছে না, পানিতে একটা ছায়া দেখা যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না এরকম। তে ও হুট করে মাছ ছেড়ে দিছে, লাইট মুখ থেকে পড়ে গেছে, ভয় পেয়া পরে চিল্লাচিল্লি করছে। এত রাত্রে পরে আবার ওইদিকে ওই গ্রামের নাম হচ্ছে পূর্বপাড়া আর কি, একটা পাড়ার নাম। তো এখানে আবার পাশাপাশি একটা মসজিদ আছে, তো মসজিদে মুয়াজ্জিন থাকে, উনি আবার বের হয়েছে চিল্লাচিল্লি শুনে। এত রাত্রে মানুষ গ্রামে সম্ভবত ঘুমাই, কেউ আর জাগনা থাকে না, তো মুয়াজ্জিন হয়তো জাগনা ছিল, তো বের হয়েছে। পরে ওরা চিনছে এলাকারই, তো বলছে তুমি এত রাত্রে কি করো, কয় আমি তো মাছ মারতেছিলাম, যে তোমাদের তোমাদের পাড়া তো হচ্ছে অমুক পাড়া, মানে আমাদের পাড়ার নাম হচ্ছে খাপাড়া, তো তোমাদের এই এত দূরে কেন আসছো, কয় আমি মাছ মারতে মারতে চলে আসছিলাম, এখন এইখানে এসে তো আমার সাথে এরকম ঘটনা ঘটছে। তে তুমি তোমার সাথে কেউ ছিল না, কয় না আমার সাথে কেউ ছিল না, তো তুমি এখন যাবা কার সাথে, কয় আমাকে একটু বাড়িতে দিয়ে আসেন, কয় তুমি তো এই রাস্তাটা যাবা, আবার ওইখান দিয়ে একটা বিশাল বড় জঙ্গলের মতো, মানে আমাদের গ্রাম্য ভাষায় বলে যে আড়া আছে, মানুষ ভয় পায় যে এত রাত্রে এখান দিয়ে আমি যাবো, পরে আমি কার সাথে আসবো, উনি এরকম একটা বলতেছে। তারপরে যে আরেকজন ছোট একটা ছেলে থাকে মাদ্রাসায় পড়ে, তো ওর সাথে, তো ওর ডাক দিয়ে উঠাইছে, ওর ডাক দিয়ে উঠাই নিয়ে ওর বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে নিয়ে আসার পরে ওর মারে বলতেছে এরকম ঘটনা, আপনার ছেলেকে এরকম ভাবে এই অবস্থায় আমি পাইছি, তো আপনাকে নিয়ে আসলাম। তো ওর মা এতটাই ভাবে নাই, যেরকম ভাবে নাই, মাছ ধরতে গেছে হয়তো কিছু দেখে ভয় পাইছে, তো কিছু আর বলে নাই, হাত মুখ দিয়ে ও ঘরে শুয়ে পড়ছে। শুয়ে পড়ে পরে পরের দিন সকালবেলা ও বাজারে যাচ্ছিল, সন্ধ্যাবেলা এরকম, ওর মনে হচ্ছে যেন ওরা কেউ পিছন থেকে ডাকে খালি, পিছন থেকে ওরা খালি শুধু শুধু ডাকে, মানে মনের একটা ভ্রাম থাকে না যে কেউ আমাকে ডাকছে পিছন থেকে, ঘুরে দেখে কেউ নাই এরকম, মানে ওরা কেউ ডাকতেছে ও বুঝতে পারতেছে, কিন্তু পিছন থেকে তাকায় দেখে কেউ নাই, তারপরে এরকম ভাবে অবস্থায় বাজারে গেল, বাজারে কি করছে তা জানি না, বাজারে যাওয়ার পরে ও আবার রিটার্ন চলে আসতেছে প্রায় 9:30 দিক বাজে। ওই রাস্তাটুকু আসলেই যখন ওই রাস্তার কাছাকাছি আসে ওরা কেউ ডাকে, ও বোঝে যে আমাকে কেউ ডাকতেছে, ডাকতেছে ও আর পিছনে খেয়াল করে কেউ মানুষ নাই, পরে ভয় পায় এরকম। পরে এই দিন আবার মার কাছে যায় বলছে সবকিছু, যে আমার আমার এরকম সমস্যা হচ্ছে, আমার এরকম ভয় করতেছে এরকম কিছু। তো উনি বলছে যে কালকে দেখা যাক, আজকে রাতে শু। রাতে আপনার 12:10 হবে আমাকে যেটা বলছে আর কি, ওর নিজের মুখ থেকে শোনা, 10:15 হবে এরকম অবস্থায় ও ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে যে ওরে ডাকতেছে বাড়িতে, বাড়ির বাইরে ওরে ডাকতেছে, কেউ বাড়ির বাইরে ডাকতেছে, তে ও গেছে যায় দেখে কিছু নাই, বাড়ির পিছনে গেছে যায় দেখে কিছু নাই, কিন্তু ওরে ডাকতেছে কেউ, ওর মনে বুঝতেছে ও আমাকে ডাকতেছে, আমি যাচ্ছি এতটুকুই। যাইতে যাইতে বাড়ির পিছনেই বিল, আমাদের বাড়ির পিছনটাই বিল, তো বিলের মধ্যে যাচ্ছে, আবার আমাদের নিজস্ব ফিশারি আছে বাড়ির পিছনেই, তো যাইতেছে এরকম। যাওয়ার পরে ওই ফিশারি যখন পাহাড়ে উঠছে তখন দেখে যে একটা বিশাল আকারের এক মহিলা বৈশা বৈশা কাঁদতেছে, ও অনেকটা ভয় পায়। ভয় পাওয়ার পরে ওইখানে চুপ করে দাঁড়ায় আছে, মানে ভয়টা কাজ করতেছে কিন্তু ও যে কোনো দিক যাবে বা চিৎকার দিবে ওর মনে এরকম কিছু অনুভূতি নাই, ও খালি ভয় পাচ্ছে, আর ওই মহিলা খালি ওরে ডাকতেছে যে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, ওর মনে ওইটা বুঝতেছে এদিকে আসো। তারপরে ওই ফিশারি যে যিনি নাইট গার্ড আছে, তো উনি নাইট গার্ড, উনি লাইট নিয়ে বেরোয়েছে, ও চুপচাপ দাঁড়ায় আছে, মানে ফিশারি দেখার জন্য, পাহাড় দেখার জন্য যে কেউ আসছে কিনা বা চুর টুর আসছে কিনা। তো উনি ওঠার পরে উনি বলতেছে যে কে তুমি, লাইট মারছে একদম চোখ বরাবর, ও কোনো কথা বলে না। ও এই পাশ দিয়ে লাইট মারছে, একটা কুড়ে ঘরের মতো ঘর থাকে ফিশারি পাহাড়ের উপরে, ঘর থেকে পরে লাইট মারার পরে ওর চোখে লাইট লাগছে, ও তো কোনো কথা বলে না। তো ওই ফিশারি লোকও ভয় পাইছে যে কেউ কথা বলে না, চুপচাপ দাঁড়ায় আছে, ও নিজেও ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যাওয়ার পরে উনি ওই ঘরটার ভিতরে ঢুকে গেল, ঘরটার ভিতরে ঢোকার পরে আরেকজন লোক ছিল, তো ওই লোকটা নিয়ে ও নিয়ে আসলো, নিয়ে আসার পরে সামনে আসছে, আয়সা দেখে তো ওর নাম, নাম হচ্ছে জসিম, যে জসিম ভাই এখানে দাঁড়ায় আছে, কোনো কথাও বলে না কিছুও বলে না। তো তারপরে হুট করে ওরে যখন হাত দিয়ে ধাক্কা মারছে ও মাটিতে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে বলতেছে যে তুমি এখানে কেন, কয়ে আমাকে কেউ ডাকছিল, আমি আসছি আয়সা দেখি এখানে একটা মুরব্বী বিশাল আকারের বৈশাখ আনতেছে। তো পরে ওরা বলতেছে কই আমরা তো কিছু দেখি না, আমরা তো কিছু দেখি না, কয় আমাকে ডাইকা নিয়ে আসছে, আমি আসছি ঘুম থেকে ওইটা, কয় তোমার বাসা কেউ দেখে নাই, কয় আমার বাসার সবাই ঘুমায় আসছে, আমারা ডাকতেছিল আমি দরজা খুলে চলে আসছি। তারপরে ওনারা ধরে নিয়ে বাসায় নিয়ে দিয়ে আসছে ওর মার বাসায়। এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ শওকত ভাই, আমরা শওকত ভাইয়ের কাছে আবারও যাব, তার কাছ থেকে আরো প্রায় দুটো ঘটনা আমরা শুনব। তার আগে ফেসবুকের মাধ্যমে বা হচ্ছে টেক্সটের থ্রুতে যারা যারা জয়েন করেছেন, যেমনটা আমাদের সাথে অয়ন্তিকা আছেন আমাদের সাথে এই মুহূর্তে, মাহবুব ভাই, মাহবুব ভাই জয়েন করেছেন আমাদেরকে সাভার থেকে, তিনি দেখছেন এই মুহূর্তে, আফসানা জয়েন করে আছেন, উর্মি আছেন আমাদের সাথে, পুষ্পিতা জয়েন করে আছেন এবং খিলগাঁও থেকে তিনি শুনছেন। সো অনেকেই একটা প্রশ্ন করেছিলেন যে রেজিস্ট্রেশন এখন করলে যদি না করা হয়, আচ্ছা এখন যদি না করা হয় তাহলে কোনো সমস্যা হবে কিনা, কোনো সমস্যা নাই, আপনি রেজিস্ট্রেশন যখন খুশি তখন করতে পারেন, 24 ঘন্টা যখন খুশি তখন, এবং সপ্তাহে 7 দিনে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে আমি সবসময় যেটা বলে থাকি সেটা হচ্ছে যে আপনি শো চলাকালীন সময়ে যখন রেজিস্ট্রেশনটা করবেন, আগামী শনিবার ইনশাল্লাহ আপনার কাছে একদম প্রথম দিকে ফোন কলটা পৌঁছে যাবে। রাইট, আছেন আমাদের সাথে এই মুহূর্তে উর্মি, তৌহিদ আছেন আমাদের সাথে, তকির মাহমুদ আছেন আমাদের সাথে, শুভ জয়েন করেছেন, রেজওয়ান বলছেন সিলেটে আমার সাথে বেশ কিছু ঘটনা ঘটেছিল যখন আমি সেখানে জব করতাম, এখন বর্তমানে ঢাকায় আছি, রেজিস্ট্রেশনটা আজকে করব ভাবছি, ভাবাভাবি না করে যেটা বলবো রেজিস্ট্রেশনটা করে ফেলুন। আপনি দুইয়ের অধিক ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে এবং আপনি যদি এখানে এসে ঘটনাগুলো বলতে পারেন তো খুবই ভালো। রাইট, এবং একই সঙ্গে ফেসবুকে কিন্তু আপনি আমাকে এখন খুব সহজেই খুঁজে পেতে পারছেন, facebook.com/apurbo.fm, this is my page, and আশা করছি আপনি সেখানেও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাগো ফ্রমের অফিসিয়াল ফেসবুক পেজ। তো সব মিলিয়ে আমাদের বেশ সবগুলো প্ল্যাটফর্মে আপনি এই মুহূর্তে দেখতে এবং শুনতে পাচ্ছেন, এবং পাশাপাশি ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম থেকে সরাসরি 94.4 ফ্রিকোয়েন্সির মাধ্যমে আপনি আমাদেরকে শুনছেন। তৃতীয় ঘটনাটা শুনবো শকুত ভাইয়ের কাছ থেকে।
এটা হচ্ছে তৃতীয় ঘটনা হচ্ছে আমার নিজের সাথে ঘটা। কিছুদিন আগে আমি বাড়ি থেকে সন্ধ্যা 7টা বাজে বেরিয়েছি, বেরোনোর পরে আমাদের বাড়ির পাশে একটা বাজার আছে, বাজারে একটা ক্রামবোর্ড আছে, আমার ক্রামবোর্ডের প্রচন্ড নেশা, ক্রামবোর্ড খেলছি। এই টাইমে আবার আমার বাবা হচ্ছে মসজিদে ইমামতি করে, এসে নামাজ পড়ে উনি চলে আসছে বাসায়, তো আমার বাসায় পায় নাই, আম্মুরে বলছে যে ও কই, আমার কথা জিজ্ঞেস করার পরে বলছে ও বাইরে গেল, এদিক দেখলাম তো এদিক গেছে, বাজারে গেছে, তো আমার আব্বু গেছে, যাওয়ার পরে আমাকে ওই ক্রামবোর্ডের দোকানেই পাইছে, আমাকে ডাক দিছে, তো আমি খেলা থেকে চলে আসছি। চলে আসার পরে আসতেছি রাস্তা দিয়ে, আমাদের বাড়ি থেকে বাজারের দূরত্ব হাইটে গেলে 5-7 মিনিট লাগবে, তো বাজার থেকে আমাকে আব্বু নিয়ে আসলো, আরো খাবার জন্য আমার ছোট ভাই আছে, ওদের জন্য কিছু নিল। নেওয়ার পরে আমার বলতেছে তুমি কিছু খাবা, আমি কই না, পরে আমাকে নিয়ে আসলো, হাতে অনেক কিছু খাবার আছে। এর মধ্যে বাজার ছাইড়ে আসার পরেই একটা বাড়ি আছে, বাড়ির আশেপাশে 2-3টা তাল গাছ আছে অনেক বড় বড়, আগে ছিল না ওইখানে, এখন আছে, বাড়িটা ইদানিং হয়েছে, আগে বাড়ি ছিল না, তাল গাছগুলোই ছিল, মানুষ ওইখানে ভয় পাইত আর কি। তো আমি যখন ওই তাল গাছে ওই পর্যন্ত আসছি, ওই পর্যন্ত আসার পরেই আপনার একটা বিড়ালের বাচ্চা, একদম ছোট বাচ্চা, মনে হয় যে 1 সপ্তাহের মতো হবে বয়স, আর এরকম একটা ছোট বাচ্চা আমার সামনে খালি হাঁটে, পায়ে পাড়া লাগতেছে এরকম ভাবে হাঁটে, তে আমি পিছাই যাই, ও আমার সামনে হাঁটে খালি এরকম। তো তারপরে আমার আব্বু বলতেছে বিড়ালটা এমন করতেছে কেন, তো আমি বলতেছি বিড়াল এমনি মনে আসছে, তো ঘুরে ফিরে আমার সামনেই আসতেছে। তারপরে আমি তৃতীয়বারের সময় পা দিয়ে ভেদা মারছি, ধান খেত আছে, ধান খেতে ওইখানে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে আবার 2-3 কাইক দেওয়ার পরে আবার দেখি বিড়াল সেই বিড়ালটাই আবার সামনে ঘুরতেছে। ঘুরার পরে পরের বার আবার আমার আব্বু ভেদা মারছে, চলে গেছে বিড়ালটা। এটা যাওয়ার পরে হুট করে আমি বাড়িতে, আমার বাড়ি একদম রোডের সাথেই, রোড আর আমাদের গ্রামবাসী বলে বাড়ি, বাড়িটা একদম সেম, তো বাড়িতে ঢুকমু, তখনই দেখি আবার আমার সামনে সেই বিড়ালের বাচ্চাটাই কিছু ঘুরে ফিরে আমার সামনেই আসে। তা আসার পরে তখন আর কিছু করি নাই, আব্বা তারাই দিছে, তো আমি বাড়িতে গেছি, আমার আম্মুর কাছে বলছে এরকম এরকম কই, তাইলে ওরে আর ঘরে নিয়ে আইসেন না, ওইখানে দাঁড়াক, ওরে আমি গোসল করাই দিতেছি। তো আমি বাসায় যাওয়ার পরে আমাকে গোসল করাই দিল, গোসল করাই দেওয়ার পরে আমি রুমে শুইলাম, শোয়ার পরে বিড়ালটা আমার ঘরের আশেপাশে চারোদিক দিয়ে প্রচন্ড আওয়াজ করতেছে, মেউ 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 করতেছে, প্রায় আপনার 10-15 মিনিটের মতো বিড়ালটা এখান দিয়ে ঘুরলো এরকম অবস্থায় আর মেউ মেউ করলো। তে আম্মা একবার উঠছে ওয়াশরুমে যাবে, যাওয়ার পরে ওয়াশরুম থেকে আসছে আবার সেম এরকম করতেছে, মনে হয় যে দরজা ভেঙে ভিতরে ঢুকে যাবে। তারপর থেকে আম্মার কিছু বলে নাই, আম্মু বলতেছে বিড়ালটা এমন করতেছে কি না কি হয়েছে, মানে মনে একটা ভয় কাজ করতেছে। তারপরে আমার বলতেছে ঘুমাইছিস, আমি কই না ঘুমাই নাই, ফোন টিপতিস। তারপর আমার বলতেছে ঘুমাস না কে তুই, তো আমি ঘুমাই গেছি, আম্মু ফজরের নামাজ আজান দিলে নামাজ পড়তে উঠছে, উঠে যখন দেখবে অজু করতে গেছে, আমাদের কলপারের সামনে বিড়ালটা একবারে 2 টুকরা হয়ে আছে, মাঝখান বরাবর কাটা 2 টুকরা হয়ে আছে। তো আম্মু তো তখন একাই উঠছে, আমাদের ডাক দেনে পরে ডাক দিছে, আব্বু তো বাসায় থাকে না মসজিদে থাকে, তো আম্মু উঠা অজু করে আইসা নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে আমাদের ডাক দিয়ে উঠাইছে, উঠাই বলতেছে এরকম এরকম সমাচার, পরে আর কিছু বলে নাই। পরে আব্বু ফজরে নামাজ পড়ে আমাদের মুরগি ফার্ম আছে ওইখানে গেছে, ওইখান থেকে আসছে, আসার পরে আমার বলতেছে চলো এক জায়গায় যাবো, আম্মু মনে বলছে, বলার পরে পরে একটা আমাদের কবিরাজ আছে এলাকার পাশেই, মানে মোটামুটি ধারণা যে কোনো কিছু মোটামুটি হইলে যে যেরকম দেখতে পারে এরকম পারে আর কি, তো ওনার কাছে নিয়ে গেছে, উনি বলছে এটা কোনো সমস্যা না, ওনার আপনার ছেলে হয়তো আগে কোথাও রাত বিরাত গিয়েছিল, এর জন্য ওনার পিছে এই জিনিসটা লাগছিল ওনারে ধরার জন্য, ভাগ্যবালা আপনি সাথে ছিলেন, হয়তো সাথে না ছিল অন্য কোন রকম হইতে পারত। তো আপনি সাথে ছিলেন বিদায় ওই রাস্তায় বাইসে গেছে, আর বাড়িতে আসার পরে বিড়ালটা এরকম দুই টুকরো হয়ে গেছে, এটা ছিল আমার তৃতীয় ঘটনা।
সো থ্যাংক ইউ সো মাচ শকুত ভাইয়ের কাছ থেকে আমরা তিনটা ঘটনা শুনলাম, আরো একটা ছোট ঘটনা শুনবো। বাট তার আগে যেটা বলছি, নেক্সট এপিসোড সেখানে আপনি চাইলে কিন্তু আপনার সেই ঘটনাগুলো, যে ঘটনাগুলো অনেকদিন যাবত আপনি হয়তোবা বলেননি কাউকে, বা কখনোই কোনো রেডিও স্টেশনে যেয়ে বলেননি, রাইট, অন্য কোন এফএম স্টেশন থেকে বা ইউটিউব থেকে গল্প শুনিয়ে সেখানে বলার আমি অনুরোধ করব কোনো প্রয়োজন নেই। যদি এমন হয় যে আপনার কোনো রিলেটিভের কাছ থেকে কিছু ঘটনা আপনি শুনেছেন, যে এই ঘটনাগুলো আপনাকে এখনো যদি বলি যে প্রচন্ড রকম ভয় লাগে, যেমন আমার একজন ফ্যামিলি মেম্বার প্রায় সে কিছুদিন যাবৎ একটা জিনিস অবজার্ভ করছেন, সে যখন ঘুমিয়ে থাকে তখন সে ফিল করে যে কেউ হয়তোবা তাকে লক্ষ্য করছে বা কেউ হয়তো বা তাকে ফলো করছে। আবার ঠিক সেম একইভাবে সে যখন কোন একটা কাজ করছে তার বাসাতে, ঠিক একইভাবে সে তখনও ফিল করে যে কেউ হয়তো বা তাকে পেছন থেকে ফলো করছে। ঠিক যখন সে হেঁটে যায় কোনো রাস্তা দিয়ে তখনও সে এই জিনিসটাই ফিল করছে। আমি ধরে নিলাম এক মিনিটের জন্য হ্যালোসিনেশন, বাট ভাবুন একটা বার যে একজন মানুষ সে কন্টিনিউ ফিল করছে তাকে কেউ দেখছে, তাকে কেউ ফলো করছে, ব্যাপারটা অনেকটাই অস্বাভাবিক, রাইট? আমি জানি না এরপর আসলে তার সঙ্গে কি ঘটতে পারে, বা আসলেই সেটা হ্যালোসিনেশন কিনা, কিংবা সাইকোলজিক্যাল কোনো প্রবলেম কিনা, কিংবা এমনও হতে পারে যদি বলি যে অস্বাভাবিক কোনো অশারীরিক ঘটনা হলেও হতে পারে। তো এই ধরনের ঘটনাগুলো যদি আপনার জানা থেকে থাকে এবং দুইয়ের অধিক যদি ঘটনা আপনি যদি জেনে থাকেন, সেটা জিন রিলেটেড হতে পারে, কবরস্থান, শ্মশানঘাট, ব্ল্যাক ম্যাজিক, বা হচ্ছে আমাদের লাশ কাটা ঘরের কিছু ঘটনা, তো সেই ঘটনাগুলো নিয়ে আপনি নেক্সট এপিসোডে আসার জন্য যেটা করবেন, মোবাইলের এস এম এস অপশনে যেয়ে টাইপ করবেন RBS, তারপর নাম, লোকেশন, প্রফেশন লিখে পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। আছেন আমাদের সাথে মুহূর্তে সেলিম সোহাগ হোসাইন জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, এবং ধন্যবাদ আজকের প্রোগ্রামটা করবার জন্য, মন খারাপ ছিল তবুও যুক্ত রয়েছে দেখছি, থ্যাংক ইউ। দেলোয়ার হোসেন জয়েন করেছেন, আছেন ওদের সাথে আলী হোসেন, আরিফ হোসেন আছে আমাদের সাথে, জালাল জয়েন করেছেন এবং তিনি দেখছেন এই মুহূর্তে আমাদেরকে কুমিল্লা থেকে, তান্নি আছেন আমাদের সাথে, একটু লেট করে আজকে জয়েন করলাম, ইটস ওকে তান্নি। তো আমরা শেষ ঘটনা শুনবো আমাদের প্রথম যিনি অতিথি, শকত ভাই কোন ঘটনাটা শুনবো এখন আমরা?
এটা হচ্ছে আমার বাড়ির পাশেই আমার একটা আন্টি আছে, ওনার মেয়ের ঘটনা এটা। ওনার মেয়ে, আমার ছোট একটা বোন আছে, ওনার বয়সই হবে, তারপর উনি একদিন আমাদের বাড়ির পিছনে একটা শিমুল গাছ আছে, ঠিক দুপুর 12টার সময় ওইখানে নিয়ে বসে আসছে, একদম ছোট তখন, কুলে আর কি, তো তখন নিয়ে বসে আছে। আর ওনার মেন্টালিটি একটু অন্য টাইপের ছিল, যাই হোক, তে উনি ওইখানে নিয়ে বসে আছে, ঠিক 12টার সময় ওনার মেয়েটা অনেক জোরে চিৎকার করে ওঠে, চিৎকার করে ওঠার পরে তো উনি আর তেমন কিছু ভাবে নেই যে বাচ্চা হয়তো ঘুম থেকে উঠছে, চিৎকার দিয়ে উঠছে, দুধ খাইবে, ঠান্ডা হয়ে যাবে, এরকম কিছু একটা ভাবছে, তো উনি ওইখান থেকে নিয়ে উঠে চলে গেছে। এক মিনিট হাঁটলে ওনাদের বাড়ি গাছটা থেকে, তো ওইখান থেকে উনি উঠে চলে গেছে। চলে যাওয়ার পরে বাচ্চা কাঁদতেছে, দুধ খাওয়াই, তারপরও কাঁদতেছে, তো কান্দা বন্ধ হয় না। তারপরে উনি আর কিছু করে না, করার পরে বাবুরে যত রকম মানে খাবার দাবার, যে হয়তো খাওয়ার জন্য কাঁদতেছে এরকম কিছু বা অন্য কিছু, এটা উনি ট্রাই করে নাই যে কিসের জন্য কাঁদতেছে বা বোঝার চেষ্টাও করে নাই। তো উনি খাওয়াইছে বাবুরে, তে প্রায় এক ঘন্টার মতো বাবুটা কাঁদছে, কান্দার পরে আস্তে আস্তে ডিস্টার্ব হয়েছে আর কি, বন্ধ হয়েছে কিছুটা। বন্ধ হওয়ার পরে আবার এরকম রাত্রিবেলা শুরু হয়েছে, রাত্রের 7:30 দিকে এরকম কান্দা শুরু হয়েছে, কান্দার থামতেছে না। আমাদের বাড়ি দুইটা বাড়ি পড়ে ওনাদের বাড়ি, তে আমার মা আমার চাচি আছে, ওনারা সবাই গেছে, বাচ্চাটা কেন কান্দতেছে এত, সারাদিন কানলো, বিকাল দিকেও কানলো, এখন আবার রাত্রি দিকে কান্দা শুরু করছে, কিছুটা একটা হয়েছে, বাচ্চা মানুষ তো এত কান্নাকাটি করে না, হয়তো ঘুমায় বা খাবারের জন্য কান্নাকাটি করে, খাবার টাবার দিলে আবার কান্দা বন্ধ হয়ে যায়, কিন্তু ওর কান্না থামতেছে না, কান্না থামতেছে না। তে আমাদের মসজিদের হুজুর আছে, ওনার থেকে হুজুরের কাছ থেকে পানি পড়ে নিয়ে আসছে, যে পানিটা ছিটাই দেবো আর খাওয়াই দেবো, তে খাওয়াই দিছে, কোনোটাই কমে না, না কমার পরে সবাই ভাবতেছে যে হয়তো এখানে বৈশা ছিল, কিছু একটা হয়েছে, বা এই শিমুল গাছের তলে বৈশা থাকলে তো মানুষ এমনিতেই জানে যে শিমুল গাছে জিন পরি এগুলো থাকে, তো হয়তো ও টাইমে বৈশা ছিল, তার জন্য কিছু একটা হয়েছে। তো ওই দিন রাত্রে গেছে কাঁদছে, রাত্রে কাঁদছে, কান্দার পরে রাত্রে অনেক সময় একটু ঘুমাইছে হয়তো বাচ্চাটা, সকাল থেকে আবার কান্না শুরু। পরে কবিরাজের কাছে সম্পন্ন হয়েছে, পরে নেওয়ার পরে কবিরাজ বলতেছে আপনি এই বাচ্চাটা নিয়ে একটা সময় গময় আছে যে এখানে বৈশা থাকেন, এগুলা ঠিক না। উনি আগে জিজ্ঞেস কর, মানে উনি কবিরাজের ধারে যাওয়ার কাছে কবিরাজ এটা বলতেছে, ওনাকে বলাও নাই যে আমার সমস্যা এটা হচ্ছে বা এরকম হচ্ছে, আপনি কিসের জন্য আছেন আমি সেটাও জানি। তো উনি আর বলাও প্রয়োজন মনে করে নাই যেহেতু জানে। তো উনি বলছে এটার ওষুধটা কি, এখন এই বাচ্চাটা কান্দা বন্ধ করবো কিভাবে, দেখেন আপনি উনি একদম নরম মনের মানুষ, ওর কোনো পাপ নাই কিছু নেই, ওরা এমন একটা ঝিনে ধরছে একদম নিষ্পাপ ছোট বাচ্চা, ওর সাথে খেলায় ওরে যেটা দিয়ে খেলে ওটা দিয়ে ওরে আঘাত করে, এর জন্য বাচ্চাটা খালি কাঁদতে থাকে, এখন যদি আমি এটাকে ছাড়াইতে যাই তাহলে ও আমার ক্ষতি করবে, কারণ জিন এমন একটা জিনিস ও ভালো আছে, ওরা আপনি সমস্যা করেন না ও কিছু করবে না আপনাকে, কিন্তু আমি যদি এখন আপনাকে ছাড়াইতে যাই কয় এটা তো কোনো ব্যবস্থা আছে, কয় ব্যবস্থা একটা আছে যে উনি আরেকজনকে রেফার করছে যে অমুক জায়গায় একটা কবিরাজ আছে আপনি ওনার সাথে কথা বলতে পারেন, উনি জিন হাজির করে জিনদের দিকে কাজ করাইতে হয়, জিন দিয়ে কাজ করাবে। তো ওনাদের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে দুই দিন তিন দিন পরে ওনাদের কাছে নিয়ে গেছে, নিয়ে পরে উনি বলতেছে কি সমস্যা, বলতেছে এরকম এরকম সমস্যা, একটা গাছের নিচে বসে আসলো দুপুর পর থেকেই বাচ্চাটা এরকম কাঁদতেছে, তে অমুক জায়গা থেকে আপনার কাছে আমাদের পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, পরে বলছে আপনারা জানগা কালকে দুপুরের পরে আসরের আগে আগে আপনাদের বাড়িতে যাব। তে উনি দুপুরের পরে আসরের নামাজের আগে আগে বাড়িতে আসছে, বাচ্চাটার কোলে নিয়ে রুমেই আর কি আমার ওই আন্টিটা ছিল, বৈশা ছিল, তো উনি তদবির যেগুলা করার করছে, করার পরে বলতেছে আল্লাহ আপনি আমাকে বাচ্চাটা দিয়ে বাইরে চলে যান। বাইরে চলে যাওয়ার পরে কবিরাজ কি করছে আর কেউ দেখে নাই, তারপরে আপনার কবিরাজ প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো করছে কাজ টাজ করছে, তখন বাচ্চাটা প্রচন্ড মানে কান্নাকাটি করছে, এক পর্যায়ে দেখা গেল অটোমেটিক যেমন টিভির ভলিউম অফ করে দিলে যেমন অফ হয়ে যায় এমন টোটালি অফ, কোনো আওয়াজ নাই। পরে পাঁচ ছয় মিনিট পরে আপনার ওইখান থেকে কবিরাজ বেরিয়ে আসছে রুম থেকে বাচ্চাটা নিয়ে, এরপর থেকে বাচ্চা এখন পর্যন্ত সুস্থ আছে আল্লাহর রহমতে, এরপর থেকে আর কোনো সমস্যা হয় নাই। এটা আমার ছিল চতুর্থ এবং লাস্ট ঘটনা।
অনেক ভালো থাকবেন এবং শকত ভাই আবারও অনেক অনেক ধন্যবাদ। এই যে এত রকমের ব্যস্ততা বা যদি বলি যে এতটা দূরত্ব ময়মনসিং থেকে ঢাকা বাড্ডায় আপনি জাগরফিমের অফিসে এই মুহূর্তে, এই ভালোবাসাগুলোর এই ব্যাপারগুলো আসলে আমাদেরকে খুব অনুপ্রাণিত করে আর একটা চমৎকার এপিসোড করবার জন্য। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন
ইনশাআল্লাহ।
জি থ্যাংক ইউ সো মাচ, এবং আমরা এই মুহূর্তে শকত ভাইকে বিদায় দিচ্ছি, এবং শকত ভাইকে বিদায় দিয়ে দ্বিতীয় যিনি অতিথি তাকে নিয়ে ফিরছি। ততক্ষণ পর্যন্ত জাগো এফএম 94.4 এর সঙ্গে থাকুন, চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পরাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shake. Spicy seasoning it twisted or prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shake. Spicy seasoning it twisted or prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. Thank you.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, এবং চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পরারা। এবং শওকত ভাইকে আমরা বিদায় দিলাম, এবং শওকত ভাইকে বিদায় দিয়ে দ্বিতীয় যিনি গেস্ট অলরেডি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, তাকে নিয়ে আমরা চলে আসলাম। বাট তার আগে দেখতে চাই যে যারা যারা আমাদের সঙ্গে কানেক্টেড আছেন ফেসবুকের থ্রুতে, কিংবা হচ্ছে আমাদের সাথে যারা এসএমএস এর থ্রুতে রয়েছেন তাদেরকেও আমরা দেখব। যেমন রবিউল ভাই বলছেন ভালো লাগছে আজকের এপিসোডটা, আরো ভালো লাগতো। আচ্ছা, ওকে ওকে ওকে, অনেকে যেটা বলছে লাস্ট কাটা ঘরের ঘটনা বা ব্ল্যাক ম্যাজিক, লেটস সি, দেখা যাক না। বাই দ্য ওয়ে, আপনিও চলে আসতে পারেন কিন্তু পরের পর্বে আপনার ঘটনাগুলো নিয়ে। রাসেল আছেন আমাদের সাথে এই মুহূর্তে, ইমদাদ জয়েন করে আছেন আছেন আমাদের সাথে এই মুহূর্তে, খুশবু হৃদয় বলছেন আপনাদের গত দুটো এপিসোড আগে একটা এপিসোড শুনে ভূত স্টুডিওর প্রেমে পড়ে গিয়েছিলাম, এবং ভূত স্টুডিও ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। এবং এই যে আপনাদের ভালোবাসা, এই ভালোবাসাগুলোই কিন্তু আমাদেরকে আরো ভালো ভালো প্রোগ্রাম করবার জন্য, আরো নতুন নতুন চমৎকার এপিসোড করবার সাহস দেয়। দেখেন, একটা এপিসোড কখন খুব বেশি চমৎকার হয়, যখন আপনি এখানে আসেন এবং নতুন নতুন গল্প আমরা প্রচার করতে পারি, রাইট? সো সেই জায়গা থেকে আপনাকে আমি রিকোয়েস্ট করব যে আপনি আসুন, আপনার গল্পগুলো বলুন। এবং অনেকেই যেটা হয় সেটা হচ্ছে যে ঢাকাই হয়তো বা থাকে, কিন্তু সময়টা ব্যাটে বলে মিলে না। ঠিক আছে, এই সপ্তাহে মিলছে না, আপনি রেজিস্ট্রেশন করুন, টিম ভূত স্টুডিওর সঙ্গে যখন আপনার কথা হবে আপনি ওভার দ্য ফোন, তখন তাকে বলতে পারবেন যে আমি এই উইকে আনফরচুনেটলি আসতে পারছি না, বা হচ্ছে এই উইকের জন্য আমি ফিট না, আমি নেক্সট উইকে আসতে পারবো। দেখবেন যে আবারও কিছুদিন পর টিম ভূত স্টুডিও আপনাকে ফোন কল দিবে, এবং সেই উইকে আপনি আসতে পারবেন কিনা সেই আপনাকে প্রশ্নটা করা হবে। সো ব্যাপারটা হচ্ছে যে রেজিস্ট্রেশন যখন আপনি করবেন আপনার কাছে ফোন কল যাবেই যাবে ইনশাল্লাহ, রাইট? সো অনেক সময় যেটা হয় যে আপনি রেজিস্ট্রেশন করেন, কোনো না কোনো কারণে আপনার ফোনটা বন্ধ থাকে দুই তিন দিন চার দিন, তারপর যখন ফোনটা করেন কই ভূত স্টুডিও টিম তোমাকে কল করলো না। আমি এতটুকু থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে টিম ভূত স্টুডিওর পক্ষ থেকে যতগুলো নাম্বার থেকে রেজিস্ট্রেশন করা হয় প্রত্যেকটা নাম্বারে একটা করে ফোন কল দেয়া হয়, রাইট? সো এবং ওভার দ্য ফোন আমরা গল্পগুলো শুনি, এবং প্রচারযোগ্য যে গল্পগুলো হয় সেই গল্পগুলো নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাই। আমাদের দ্বিতীয় যিনি অতিথি তার সাথে পরিচিত হব। আসসালামু আলাইকুম বন্ধু, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম, আমার নাম আরিফুল ইসলাম।
আরিফুল ইসলাম, আরিফ কি করা হয় ভাই?
আমি পড়াশোনা করছি।
আচ্ছা, কিসে পড়াশোনা করছেন?
ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করছি।
মাশাআল্লাহ। তো প্রথম কোন ঘটনাটা আমরা আজকে আরিফের কাছ থেকে শুনবো?
প্রথম যে ঘটনাটা বলবো সেটা আমার এক ফ্রেন্ডের সাথে ঘটা, মানে ফ্রেন্ড তার ফ্রেন্ডের সাথে ঘটা, ওই ঘটনাটাই আমি আজকে শেয়ার করব। জি, তো আমার একটা ফ্রেন্ড ছিল রাশেদ, তো ও আর আমি একসাথে একটা সময়ে দীর্ঘ সময় পড়াশোনা করেছি। ওর একটা ফ্রেন্ড ছিল ওর গ্রামে, ও যেখানে বড় হয়েছে, সোবাহান এবং কাইয়ুম। তো ওর দুইটা ফ্রেন্ডের সাথে ও মানে ছোটবেলা থেকে এই গ্রামে একসাথে বড় হয়েছে, একসাথে চলাফেরা করছে। তো রাশেদ এবং তার দুই বন্ধু সোবাহান ও কাইয়ুম, তাদের সাথে মানে ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে সোবাহানের সাথে ঘটে যাওয়া। তো একবার আমার সাথে পড়াশোনা অবস্থায় তারা একবার গ্রামে গেছে, রাশেদ গ্রামে গেছে কোনো একটা কারণে তার প্রয়োজনে। তো প্রয়োজনে যাওয়ার পরে সে তার ওই দুই বন্ধুর সাথে দেখা করছে। দেখা করার পরে একটা পর্যায়ে তারা তিনজন মিলে চিন্তা করলো যে দোস্ত, আমরা তো অনেকদিন ধরে ছোটবেলা থেকেই আছি, একসাথে বড় হয়েছি, খেলাধুলা করেছি, তো আমাদের একটা সাহস, মানে আমরা যে এত বড় হলাম ছোট থেকে, আমাদের কার ভিতরে কতটুকু সাহস জন্মেছে আমরা একটু পরীক্ষা করি। তো তারা তিনজন মিলে একসাথে বসে চিন্তা করতেছিল যে আসলে কিভাবে কিভাবে সাহসের এই পরীক্ষাটা নেওয়া যায়। তো তারা তিনজন মিলে সিদ্ধান্ত নিল যে আসলে সিদ্ধান্তটা আমরা পরেই নেই, তবে আমরা প্রথমে যে কাজটা করব আসলে আমরা ঠিক করি প্রথমে আমরা কার থেকে সাহস, মানে সাহসের বিষয়টা খেয়াল করব, অর্থাৎ কার থেকে আমরা সাহসটা প্রথমে প্রেজেন্ট করব। তো এই এরপরে হচ্ছে তারা যখন তিনজন মিলে বসলো, তখন তারা তিনজন মিলে আসলে লটারি করছে। লটারি করার পরে সিদ্ধান্তে এটাই আসছে যে সোবহানকে প্রথমে পরীক্ষা করা হবে, তারপর বাকি দুজনের পালা আসবে। তো সোবহানকে পরীক্ষা করার জন্য যে ঘটনাটা সেটা হচ্ছে যে তারা তিনজন মিলে বসছে। তো বসার পরে সিদ্ধান্ত নিচ্ছে যে তাদের পাশের গ্রামের একটা কবরস্থান ছিল, যে কবরস্থানে তারা কিছুদিন আগে শুনেছিল যে সেখানে একটা কবরস্থানে রাত্রেবেলা কবর দেওয়ার পরে নাকি তার হাত আসলে কবর থেকে বের হয়ে আসে পরবর্তী দিন সকালবেলা নতুন একটা কবর খনন করার সময় আর কি, এই জিনিসটা তাদের সামনে ফুটে ওঠে। তো তারা চিন্তা করলো যে ওই কবরস্থানটা নিয়ে কিছু করা যায় কিনা। আরেকটা কথা বলে রাখা দরকার যে সেই কবরস্থানটাতে ওই ঘটনার পর থেকে রাত্রে আর মানে সেখানে কাউকেই আসলে কবর দেয়া হয় না, যেহেতু রাত্রে ওই ঘটনাটার কারণে সবার মধ্যে একটা ভয়ের তো বা ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে। তো এরপরে তারা চিন্তা করলো আসলে আমরা কিভাবে কি করব। তো তারা চিন্তা করলো যে একদিন আমরা সোবহানকে পাঠাবো, যেহেতু সোবহানের প্রথম পালা, যে সোবহান ওইখানে যাবে, যে একটা যে কোনো একটা কবর রাত্রিবেলা খনন করবে, যেহেতু রাত্রিবেলা সেখানে কেউ অ্যালাউ না। তো সাধারণত কবরস্থানের গেটগুলো বন্ধ থাকে, দেয়ালের দেয়ালগুলো প্রায় উঁচু উঁচু। তো তারপরও তারা চিন্তা করলো আসলে যে কোনো মূল্যে আমাদেরকে সেখানে পৌঁছাতে হবে। তো তারা ব্যবস্থা করলো মই চঙ্গ ইত্যাদি ব্যবস্থার মাধ্যমে তারা সেটার মধ্যে প্রবেশ করছে। তো প্রবেশ করার পরে যখন সোবহান সেখানে গেছে, তখন সোবহানকে বলছে যে তুমি খনন খবর মানে কবরটা খনন করতে থাকো, আমরা তোমার সাথে আছি, কিন্তু আমরা তোমার পাশ থেকে অনেকটা দূরে থাকব। তো সোবহান কবর খনন করতেছে 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 করতেছে, এমন সময় তারা রাশেদ আর কাইয়ুম তারা চিন্তা করলো যে এতক্ষণ ধরে তো সোবহান কাজ করতেছে, তো আমরা এক কাজ করি, আমরা তো আসলে ওর সাহসটাই পরীক্ষা করতে চাচ্ছি, তো দেখি ওর সাহসটা কতটুকু। তারা চিন্তা করলো দুজন মিলে যে আমরা দুইজন মিলেই তাকে ভয়টা দেখাবো, এরপরে যদি কিছু হয় বা তার ভয়ের অবস্থাটা দেখা যায় বা সে সেলেন্ডার করে কিনা। তো তারা দুজন মিলে আগে থেকে যেহেতু প্রস্তুতি নিয়ে এসেছিল, তারা কাফনের কাপড় সাদা পরে তারা দুইজন সেই সময়টাতে সোবহান কাজ করতেছিল, হঠাৎ করে রাশেদ এসে তার মাথার উপরে হাতটা রাখে। যে সময়টাতে তার মাথার উপর হাতটা রাখে সেই সময়ে সোবহান কিছুটা ভীত হয়ে যায়, আর এই অবস্থা দেখে তারা দুইজন খিলখিলিয়ে হাসতে থাকে। তারা কোনো ধরনের কোনো শব্দ করে না, উচ্চবাচ্য করে না। সোবহান বারবার বলতে থাকে, এই রাশেদ, এই কাইয়ুম, তোরা আমার সাথে এমন করছিস কেন, তোরা কি আমাকে ভয় দেখাচ্ছিস। তারা কোনো ধরনের শব্দ করে না, শুধু খিলখিলিয়ে হাসতে থাকে। এক পর্যায়ে তারা আস্তে আস্তে পিছু হেঁটে হেঁটে একটা গাছের পিছে লুকিয়ে পড়ে। এরপরে তারা কিছুক্ষণ আবার চুপচাপ থাকে সেখানে, আবার সোবহান নিজ মতো কাজ করতে থাকে। আবার একটু পরে তারা দুজন আবার ভয় দেখানোর জন্য আবার আসে। এখন কাইয়ুম আসে, কাইয়ুম আসে তার মাথার উপর হাতটা রাখে। রাখার পরে সে দ্বিতীয়বার যখন এই বিষয়টা প্রেজেন্ট করে, তখন সে কিছুটা ভয় হয়ে যায়, মানে ভীত হয়ে যায়। ভীত হয়ে যাওয়ার পর তারা আবার পূর্বের ন্যায় আস্তে আস্তে গাছের আড়ালে লুকিয়ে থাকে। এরপর একটা একটা করে প্রায় চার পাঁচটা গাছের পিছনে যখন তারা লুকোচুরি খেলতেছিল, তখন তার ভিতরে ভয়ের একটা সঞ্চার হয়। এই এমন পরিস্থিতিতে তারা দুইজন মানে এই গাছের পিছে কিছুক্ষণ লুকিয়ে থাকে, আর এই অবস্থা হওয়ার পরে সোবহান কিছুটা ভয় হয়ে তাদেরকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু তারা কোনো ধরনের শব্দ করে না। এমন পরিস্থিতিতে যখন তার ভিতরে একটা ভয়ের উদ্রেক হয়, তখন সে হঠাৎ করেই তার কাছে মানে সে সামনে দেখে যে এই লোম বিশিষ্ট কি যেন একটা প্রায় 10-12 ফুট লম্বা তার মানে পাশে দাঁড়িয়ে আছে। যখন সে ওই জিনিসটা দেখে, তখন বিভিন্ন সময় দোয়া দুরুদ পড়তে থাকে, লাইলিল্লাহ তুসুবানাকিন নিকুম তুমি, এই ধরনের যখন বিভিন্ন দোয়া দুরুদ সে পড়তে থাকে, তখন সে মানে দেখে যে ওই জিনিসটা আস্তে আস্তে তার কাছ থেকে মানে সামনে আসতে থাকে। সে যতই দোয়া পড়তেছে তার কাছে মনে হচ্ছে যে কোনো ধরনের সেই জিনিসটা কাজ করছে না, বারবার সামনে আসতে আসতে একটা সময় যখন ওই জিনিসটা তাকে মানে তার গলার ভিতরে ধরে তাকে উঁচিয়ে ফেলে, তখন সে মানে প্রায় কিছুটা মানে জ্ঞানশূন্য হয়ে পড়ে। আর এই অবস্থায় যে রাশেদ আর কাইয়ুম ছিল, তারাও মনে করে যে ও তো কাজ করতেছে, তাও তারা আর ওর দিকে কোনো ধরনের খেয়াল করে না। অনেকক্ষণ পরে যখন তারা চিন্তা করলো আসলে আমরা তো অনেকক্ষণ ধরে এখানে আছি, তো দেখি ও আছে কিনা, হঠাৎ করে খেয়াল করে দেখলো যে সোবহানের কোনো ধরনের চিহ্ন তারা দেখতে পারছে না। এমন পরিস্থিতিতে তারাও কিছুটা ভয় পেয়ে গেল। তো তারা ভাবলো যে হয়তো এতক্ষণ চিৎকার চেঁচামেচি করেছে, হয়তো এখন ও আমাদেরকে ভয় দেখাতে চাচ্ছে। এমন পরিস্থিতিতে তারা কিছুটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে গেল। এরপরে যে জিনিসটা হয়েছে, তারা দুইজন একদিক দিয়ে খুঁজছে, আর সেদিক দিয়ে আবার এই ভয়টাও পাচ্ছে যে মনে হয় সোবহান তাদের দুইজনকে ভয় দেখাচ্ছে। দীর্ঘ সময় পার হওয়ার পরে যখন তারা সোবহানের কোনো চিহ্ন দেখতে পায়নি, তারা ভয়ার্ত হয়ে কবরস্থান থেকে বাড়িতে চলে যায়। এরপরে যে জিনিসটা আসলে সামনে আসে যে সোবহান প্রায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকার পরে এই কবরস্থানে যে রাস্তাটা ছিল সেই রাস্তার পাশে পরবর্তী মানে পরের কিছুদিন পরে দেখা যায় যে সোবহান শুয়ে আছে মানে পড়ে আছে। তো এমন সময় রাত্রি পার হওয়ার পরে সে যখন মোটামুটি ফজরের আজান দিচ্ছিল, এমন একটা পরিস্থিতি, সে যখন কিছুটা শরীরে মানে শক্তি অনুভব করে এবং সে জাগ্রত হয়, তখন সে দেখতে পারছে যে তার শরীর আসলে এতটাই মানে নিস্তেজ হয়ে গেছে যে সে কোনোভাবেই কোনো ধরনের বল পাচ্ছে না, কোনো শক্তি পাচ্ছে না। এমন পরিস্থিতিতে যখন মানে ফজর আজান দিচ্ছিল সে গুঙ্গাইতেছিল, আর যেহেতু কবরস্থানের পাশে একটা মসজিদ ছিল, সে মসজিদে মুসল্লিরা আসা যাওয়া করতেছিল। তো প্রথম যে একজন যারা দেখে তারা আসলে বিষয়টা বুঝতে পারেনি। তো হঠাৎ একজন লোক যখন তাকে দেখে, দেখার পরে ভাবে যে আসলে কি এই কি চোর, একে কি চোরের দায় ধরা হয়েছে নাকি অন্য কোনো কিছু। এমন বিষয়টা পরিস্থিতিতে যখন সে পড়ে, তখন সে সামনে আসে, সামনে এসে দেখে যে সে কোনো ধরনের কথা বলছে না এবং কোনো ধরনের আওয়াজও করছে না। তো এই পরিস্থিতি দেখার পরে আরো মুসল্লিরা আসতে থাকে। তো দু তিনজন মিলে তারা মসজিদের পাশে তাকে, মানে মসজিদে তাকে নিয়ে আসে, নিয়ে আসার পরে মসজিদে তাকে রাখে, তাকে মাথায় পানি দেওয়া হয়। নামাজ টামাজ শেষ হওয়ার পরে তাকে যখন কথা বলতে যায়, তখন দেখছে যে সুবহান কোন ধরনের কথা বলছে না। এরপরে যখন মোটামুটি আরো সময় পার হলো, প্রায় সকাল 7টা বা 8টা বাজে, সেই সময় মানে তারা দেখতেছে যে এই ছেলেটা আসলে কোথাকার বা কিভাবে এখানে আসলো, তারা কোনো কিছুই জানে না। তো তারা খবর লাগালো আশপাশে, পাশের এলাকায় খবর নিয়ে জানা গেল যে সে পাশের গ্রামের ছেলে, পাশের গ্রামের ছেলে। তখন তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। দীর্ঘদিন সে বাড়িতে ছিল, তো বাড়িতে থাকা অবস্থায় সে কোনো ধরনের কথা বলছে না। বাবা মা তাকে জিজ্ঞেস করছে, কিরে সুবহান তুই কথা বলছিস না আমাদের সাথে, মানে তোর কি হয়েছে, আমাদেরকে বল, খুলে বল। তো এভাবে প্রায় দুই তিন দিন যাওয়ার পরে যখন বাবা মা দেখলো যে আসলে আমাদের ছেলের এমন পরিস্থিতি কিভাবে কি হলো, তারাও কিছু বুঝে উঠতে পারছিল না। তখন তারা মানে গ্রামের মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলে, তখন মসজিদের ইমাম সাহেব বললেন যে আসলে আমার তো এই বিষয়ে কোনো জানাশোনা নেই, আপনি পাশে গ্রামে একজন বড় আলেম আছেন, উনার সাথে কথা বলতে পারেন, উনি ঝাড়ফুঁক বিষয়ে কাজ করেন। তো ঝাড়ফুঁক বিষয়ে কাজ করেন, তো তার আব্বু মিলে ওই হুজুরের কাছে গেলেন। হুজুরের কাছে যাওয়ার পর হুজুরকে আসলে বিষয়টা বুঝিয়ে বলার পর হুজুর বাসায় আসলেন। আসার পর দেখলেন যে তার এমন পরিস্থিতি। হুজুর এসে বিষয়টা আসলে মানে টের পেয়ে যান যে আসলে ও কিছুটা ভয় পেয়েছে এবং ওর সাথে বিব্রতকর কোনো একটা পরিস্থিতি ঘটেছে। এই পরিস্থিতিটা যখন তার সাথে ঘটে, তখন হুজুর তাকে কোনো ধরনের প্রশ্ন করে না, হুজুরের মতন চিকিৎসা দেয়। হুজুর চিকিৎসা দেওয়ার পরও সে প্রায় দুই তিন যাবৎ কোনো কথা বলেনি। তো সুস্থ হওয়ার পরে মোটামুটি যখন সে কথা বলতে শুরু করে, তখন বাবা মার সাথে মানে সুন্দর মতো এই কথা বলছে। এদিকে যখন রাশেদ আর কাইয়ুম তারা যখন শুনে যে সুবহান বাড়িতে আসছে, তখন তারাও কিছুটা আচমকা মানে আকাশ থেকে পড়ার মতো অবস্থা তাদের, যে সুবহান এতদিন ছিল না আবার হঠাৎ আসছে। তো তারা আসে বাড়িতে, আসে আসার পরে তাদের সাথে কথা বলে। তো সুবহান তো আগে থেকেই চুপচাপ অনেকদিন কথা বলেনি, এখন তারা আসছে তাদের সাথেও তেমন একটা কথা বলছে না, হাই হ্যালো দিয়েই তাদের সাথে যোগাযোগটা মোটামুটি অফ রেখেছে। এর পরবর্তীতে যখন মানে সুবহানের একটা পরিস্থিতি যে সুবহান ভয়ের অবস্থা তখনও কাটেনি, তো হুজুরের ট্রিটমেন্টটাও তখনও চলমান ছিল। এর পরিস্থিতিতে ওই হুজুর যখন আসলেন, হুজুর আসার পরে চিকিৎসা দিচ্ছেন, যখন সুবহান কথা বলার একটা পর্যায়ে চলে আসছে যে সুবহান স্বাভাবিকভাবে কথা বলতে পারে, তখন সুবহানকে জিজ্ঞেস করা হয়েছিল যে সুবহান মানে তার আম্মু আব্বু এবং বন্ধু বান্ধব যারা ছিল সবাই জিজ্ঞেস করেছে যে সুবহান তুমি এতদিন যে ছিলে না, মানে তুমি কোথায় ছিলে বা তোমার কোনো কিছু মনে পড়ে কিনা। তখন সুবহান আসলে তেমন কিছুই বলতে পারেনি, শুধু জাস্ট এতটুকু বলেছিল যে আমি এতদিন কোথায় ছিলাম আমি নিজেও তেমন একটা বলতে পারবো না, তবে আমি মাঝখানে একদিন মানে অজ্ঞান ছিলাম যে এতদিন, এর মাঝখানে একদিন আমি জাগ্রত হয়েছিলাম, সেদিন আমি যে জিনিসটা দেখতে পাই সেটা আমার একটু মনে আছে। সেই জিনিসটা হচ্ছে আমি একটা বিকট অন্ধকার রুম, যেখানে কোনো ঘুটঘুটো এমন অন্ধকার যে আমি এই অন্ধকারে কোনো কিছুই দেখতে পারছিলাম না, ছোট্ট একটা লাইট জ্বলতেছিল। তো আমি আস্তে গুটি গুটি পায়ে সেই রুমটার দিকে আস্তে আস্তে যাই। যাওয়ার পরে যখন দেখলাম যে ওই রুমের মধ্যে প্রায় কয়েকটা মাথা কাটা কল্লা দেখা যাচ্ছে এবং কিছু কিছু কল্লা থেকে প্রায় রক্ত ঝরে পড়ছে, আর কিছু কিছু কল্লা যে এমন ভাবে পড়ে আছে যেগুলোর কোনো অস্তিত্ব নেই। এর বাইরেও কিছু আমি দেখলাম যে কিছু কিছু চক্ষু দেখা যাচ্ছে, যে চক্ষুগুলো আসলে মানুষের, এই চক্ষুগুলো আসলে কোনো কাজে লাগে কিনা আমি তখনও বুঝে উঠতে পারিনি। এরপরে আমি দেখলাম কিছু হাত, তিনটা মানে ওর বর্ণনা অনুযায়ী বোঝা যায় যে তিনটা হাত দেখছে, ও হাত যখন একটা হাত স্পর্শ করছে এমন একটা পরিস্থিতি। তখন আবার সে ওই যে কবরস্থানে দেখেছিল ঘুটঘুটে কালো লোম বিশিষ্ট লম্বা দেহাকৃতির 12 ফুটল একটা মানে মানবাকৃতির মতো একটা দেহ, সেই দেহটা তার কাছে আসছে এবং সে সেখানে আবার দ্বিতীয়বার অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু ওই যে পরিস্থিতিগুলো সে ফেস করেছে এবং সে সেই পরিস্থিতিগুলো লক্ষ্য করছে, সেই পরিস্থিতিগুলো মানে বলতে পারছে, কিন্তু তার সাথে ওই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আর ওই যে ঘটনাটা যে তার চিকিৎসাধীন চলা অবস্থায়, তো ওই ওঝা যে তার সাথে দেখা করতে আসছিল, যাকে যে সুবহানকে চিকিৎসা দিয়েছিল, সেই ওঝা এই বিষয়টা অনেকটা ক্যাচ করতে পারছিল, কিন্তু ওঝা
বিষয়টা তাদের পরিবার এবং তাদের বন্ধু বান্ধব কারো কাছে শেয়ার করেনি। শুধু যখন দেখছে রাশেদ মানে এবং তার বন্ধুরা তার কাছ থেকে এই ঘটনাগুলো জানছে, তার পরিবার এই ঘটনাগুলো তার থেকে উদ্ধার করতে পারছে, তখন ওই ওঝা তাদেরকে বলছে আসলে ওর পরিস্থিতি এতটাই বিব্রতকর ছিল, আমি যদি নিজ থেকে এই জিনিসগুলো প্রেজেন্ট করতাম তাহলে ও আরো ভয়ার্ত হয়ে যেত। এখানে আরেকটা কথা বলা হয়নি, সেই বিষয়টা হচ্ছে আসলে এই সোবহানের সাথে এই ঘটনাটা কেন ঘটল। মূলত হচ্ছে ওই যে লোম দেহাকৃতি যে 10-12 ফুট জিনিসটার সাথে সোবহানের যে একটা দেখা হয়েছিল, ওই কবরস্থানে আমরা শুরুতেই বলেছিলাম যে একটা মানুষ যাকে রাতে কবর দেওয়া হয়েছিল তার লাশের একটা হাতের একটা অংশ ওইখানে উঠে এসেছিল। ওই যে অবস্থাটা যে উঠে এসেছিল ওই অবস্থাটা মূলত ওই লাশের একটা হাত ওইখানে ছিল, আরেকটা হাত ছিল এইখানে। তো যখন সে দ্বিতীয় হাতটা স্পর্শ করেছে তখন ওই জিনিসটা অর্থাৎ ওই লম্বা দেহকৃতি জিনিসটা সোবহানকে আবার আসে, সোবহানকে আবার অজ্ঞান করে দেয়। তো এই ছিল ঘটনার মূল টপিক। আর এভাবে রাশেদ রাশেদ এবং তার বন্ধু কাইয়ুম তারা যখন তার কাছ থেকে সুস্থ হওয়া অবস্থায় এই ঘটনাটা শুনে, তখন আসলে রাশেদের সাথে কথা বলা অবস্থায় আমার কাছে এই জিনিসটা আসলে প্রেজেন্ট করে। তো এই ছিল আমার প্রথম ঘটনার একটা স্টোরি, যেখানে সোবহান অনেকটা ভয়ের তো ছিল না, কিন্তু কাইয়ুম এবং রাশেদ তার বন্ধুরা তারা নিজে থেকে ভয় দেখানোর পর্যায়ে তারা নিজেরা যখন সোবহানকে ভয় দেখাতে চেয়েছিল একটা পর্যায়ে তারা নিজেরাও কিছুটা ভয়ের শিকার হয়েছে, এবং তার বন্ধু সোবহান এমন একটা পরিস্থিতির শিকার হয়েছে যেটা কোনোদিন তারা কোনোদিন কল্পনাও করার চেষ্টা করে বা কল্পনাও করেনি। আমার ঘটনা এটাই ছিল প্রথম। তো
ওকে ওকে, আমরা আসবো আবারও। এবং চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা, এবং অনেকে আমাদের সঙ্গে রয়েছেন, দেখা যাক কে কে আমাদের সাথে রয়েছেন। যেমনটা এই মুহূর্তে নুসাইবাকে দেখতে পাচ্ছি, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শিকদার। আচ্ছা ডক্টর শিকদার জয়েন করেছেন, আসসালামু আলাইকুম। এবং আমি আপনাদেরকে নিয়মিতভাবে শুনি, আমার ভালো লাগে ভূত স্টুডিও, এবং যদি কখনো সম্ভব হয়। আচ্ছা কুমিল্লার কিছু জায়গার কথা আপনি উল্লেখ করেছেন, সেই জায়গাগুলোতে নাকি প্যারানর্মাল প্রবলেম ফিল করেছেন আপনি। অলরাইট, আমরা যেহেতু লাইভ চলছে এবং কুমিল্লা থেকে অসংখ্য মানুষ দেখছে, সেই জায়গাগুলোর কথা আমরা নাই বলি, এবং আরো অনেকে রয়েছেন। তবে হ্যাঁ, একটা ছোট্ট অনুরোধ থাকবে, যদি আপনার এমন হয়ে থাকে যে ঘটনাগুলো নিয়ে আপনি চলে আসতে পারেন একদিন, আসুন, আপনি ঘটনাগুলো বলতেই পারেন, রাইট? ইয়েস, আছেন আমাদের সাথে এই মুহূর্তে দিনা, থ্যাংক ইউ সো মাচ দিনা, প্রশংসার জন্য যে ঘটনাগুলো বেশ ভালো লাগছে। ইয়েস, চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পরাটা। সো প্রাণ পরাটা চিপস না বিস্কেট, বিস্কেট নাকি চিপস, এই যে মজার কনফিউশনটা, এই কনফিউশনটা কিন্তু অনেক জোস। সো কনফিউশন থেকে বেরিয়ে আসতে ট্রাই করতে হবে আপনাকে প্রাণ পরাটা খেয়ে, তারপর আমাদেরকে জানাবেন। আর আছেন আমাদের সাথে নাজমি, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর অনেকেই, যেমনটা আছেন আমাদের সাথে শুভ, শুভ বলছেন ভালো লাগছে ঘটনাগুলো। আর তানভীর বলছেন স্কুল লাইফে আমরাও মজা করে অনেককে ভয় দেখাতাম, এরকম একটা সিমিলার ঘটনা আমারও রয়েছে। সো প্লিজ আপনিও নেক্সট এপিসোডে চাইলেই আসতে পারেন। আমরা আবারও আমাদের যে সেকেন্ড গেস্ট আরিফ, তার কাছে আমরা যাব। ব্রাদার, এখন কোন ঘটনাটা শুনছি আমরা?
এখন আসলে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার গ্রামের এক আঙ্কেলের সাথে ঘটে যাওয়া, এবং মানে তার ওয়াইফের সাথে মূলত ঘটনাটা ঘটা, এবং তিনি এখনো জীবিত আছেন। আর
ওকে,
সেই ঘটনাটাই এখন শেয়ার করব। তো দ্বিতীয় ঘটনাটার পরিস্থিতি হচ্ছে যে আমার যে গ্রামে যে আঙ্কেল ছিলেন, উনি একটা সময় মানে একটা সময় না মানে দীর্ঘ সময় পর্যন্ত উনি লাশ কাটাকাটির কাজ করতেন। তো দীর্ঘ সময় উনি লাশ কাটাকাটির কাজ করতেন। তো একদিন উনার কাছে একটা এমন একটা মানে প্রায় 18-20 বয়সের এক তরুণী মেয়ের লাশ আসে, যেই মেয়েটার মানে গলায় এক ধরনের ফাঁস থাকে, এবং তার আচমকা যে জিনিসটা থাকে সেটা হচ্ছে তার কানের এক জিনিস একটা সাইড কাটা থাকে। যখন তার কাছে এই লাশটা আসে এবং তার কাছে এই কাটাকাটির দায়িত্বটা আসে, তখন তিনি যখন তার ওই অবস্থাটা দেখেন যে এই মেয়েটা মোটামুটি যুবক বয়সের এবং তার এমন একটা পরিস্থিতি যে তার কানের একটা অংশ নেই, তিনি কিছুটা প্রথমে ভয় পেয়ে যান এবং লাশটা কাটতে প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। এরপরে যেই জিনিসটা তার কাছে আসে, যখন লাশ কাটাকাটির একটা পর্যায়ে তিনি ওই লাশটার মধ্যে থেকে একটা মানে কানের দুল এর একটা অংশ পান, যেটা স্বর্ণের কানের অংশ, স্বর্ণের কানের দুলের একটা অংশ তিনি ওই মেয়ের মানে ভিতরে পান কাটাকাটির অবস্থায়। স্বর্ণের টুকরাটা যখন তিনি পান, তখন তিনি মানে অনেকটাই আনন্দিত হয়ে যান যে আসলে এই মেয়েটার শরীরে এমন একটা অবস্থা আমি পেয়েছি, এমন একটা জিনিস পেয়েছি। তো এই জিনিসটা যখন তিনি পান, পাওয়ার পরে তিনি ওটাকে খুবই সযত্নে রাখেন। এভাবে তিন দিন পর্যন্ত তিনি ওই জিনিসটাকে সযত্নে রাখতে পেরেছিলেন। এরপরে যে জিনিসটা হয় যে তিন দিন পরে ওই জিনিসটা কেমন যেন এক ধরনের অদৃশ্য হয়ে যায় বা তার কাছ থেকে কেমন যেন হারিয়ে যায়। ওই জিনিসটা হারিয়ে যাওয়ার এক পর্যায়ে একদিন রাত্রেবেলা তিনি ঘুমিয়ে আছেন, তো ঘুমানোর পরে তিনি স্বপ্নে দেখছেন যে মেয়েটার লাশ তিনি গত তিন চার দিন আগে কেটেছিলেন সেই মেয়েটা তাকে স্বপ্নে দেখাচ্ছে এবং স্বপ্নে তাকে বলছে যে তুমি আমার কাছ থেকে যে জিনিসটা পেয়েছ এই জিনিসটা তুমি কলকাতার একজন ওঝা আছে তুমি তার কাছে পৌঁছে দিবে। তো কলকাতার যিনি ওঝা ওনার কাছে পৌঁছে দেওয়ার জন্য তাকে সময় দেওয়া হয়েছিল ১৭ দিন। একদিকে উনি তো লাশ কাটাকাটির কাজ করেন, আরেকদিকে উনি হচ্ছেন খুবই দরিদ্র অসহায় একজন মানুষ, ওনার কাছে এত টাকা পয়সাও নেই যে উনি এই অল্প সময়ের মধ্যে পাসপোর্ট ভিসা করবেন এবং এই কাজটা উনি করবেন। এছাড়াও আরো কিছু তার সমস্যা ছিল, এর মধ্যে মানে উনার বউ মানে মোটামুটি একজন প্রেগনেন্সি মহিলা ছিলেন সেই সময়। তো সব মিলিয়ে উনার পরিস্থিতিটা এমনই একটা বিব্রতকর অবস্থা ছিল যে উনি কোনোভাবেই এই মানে এটা কিভাবে কি সামলাবেন কিছুই বুঝে উঠতে পারেন। সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল উনি ওই স্বর্ণের যে জিনিসটা পেয়েছেন সেটা হারিয়ে ফেলেছেন। এখন তিনি চিন্তা করতেছেন যে এখন আমি কি করব, কিভাবে আমি আমার এই জিনিসটাকে ওইখানে পৌঁছাবো, আমি কিভাবে পাসপোর্ট আমার কাছে নাই, টাকা পয়সা আমার কাছে নেই, ওই জিনিসটা এদিকে আমার পরিবারের মানে আমার বউ অসুস্থ, আমি কিভাবে কোন ধরনের কোন কিনারা পাচ্ছিলেন না। সব মিলিয়ে উনার আস্তে আস্তে দিনগুলো কাটতে থাকে একটা পর্যায়ে উনার যখন ১৭ দিন প্লাস হয়ে যায় মানে ১৭ দিন উনি পার করে ফেলেছেন উনি কোনোভাবেই সেই জিনিসটা আর খুঁজে পান না। তো একটা পর্যায়ে তিনি চিন্তা করতেছেন আসলে আমি কি করব, আমার কাছে তো আমার সময়গুলো মানে কেমন যেন পার হয়ে গেল, আমি এখন কিভাবে কি করব, আসলে আমি কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ১৭ দিন পার হওয়ার পরে তিনি আবার ওই মেয়েটাকে স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে মেয়েটা আবার তাকে বলছে যে তুমি এতদিন হয়ে গেছে তোমাকে যে সময়টা দিয়েছিলাম আমি সেই সময়টার মধ্যে তুমি যেহেতু কাজটা করতে পারো নাই, তোমার পরিবার বা তোমার নিজের অথবা তোমার বংশের মধ্যে এমন কোন ক্ষতি আমি করব যে ক্ষতি কোনোদিন তুমি পুষিয়ে উঠতে পারবে না। এই ধরনের কথা বা এই ধরনের স্বপ্ন দেখানোর পর তখন সে সকালবেলা আরো ভয়ের তো অবস্থা, তখন মানে সে কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। একটা পর্যায়ে সে চিন্তা করতেছে যে আসলে আমি কি করব, আমার তো এখন কোনো ধরনের কোনো পরিস্থিতি নেই, আমি কিভাবে কিভাবে কি করব, আমার জিনিসটাও নেই এবং আমি যে তার কাছে পৌঁছাবো আমার কাছে টাকা পয়সাও নেই এবং আমি কিভাবে কি করব, তার এমন কোনো ফ্রেন্ড সার্কেলও নেই যার কাছে, আবার এদিক দিয়ে ওই মেয়েটা নিষেধও করে দিছিল যে তুমি এই জিনিসটা কারো কাছে শেয়ার করতে পারবে না, এখন শেয়ার করাটাও বারণ, তার উপরে তার এত ধরনের বালা মুসিবত। সব মিলিয়ে তিনি ওই মানে আমার যে আঙ্কেল ছিলেন উনি চিন্তা করতেছেন আমি এখন কি করব। তো সব একদিন উনি মানে কোন ধরনের যেহেতু উনি লাশ কাটাকাটির কাজ করেন, তো একদিন উনি এই অবস্থায় ১৭ দিন পার হওয়ার পরও প্রায় দু একদিন উনি ওনার ওয়াইফের সাথে থাকেন যেহেতু উনার বউ অসুস্থ ছুটি নিয়েছিলেন অফিস থেকে। তো তারপরে একদিন যেহেতু উনি ছুটি শেষ উনি কাজে যান, কাজে যাওয়ার পরে মনের অবস্থা খুবই খারাপ যে বাসায় আমার অসুস্থ বউকে আমি রেখে আসলাম, না জানি কি হয়ে যায় কিভাবে কি করব, আমি কোনো কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তো বিকেলবেলা কাজটা সেরে মনও খারাপ বাসায় আসলেন, বাসায় এসে বউ মোটামুটি সুস্থ, তো উনি রান্না বান্না করে বউকে খাওয়াচ্ছেন নিজেও খাইলেন, সবকিছু ফ্রেশ হওয়ার পরে হঠাৎ উনার বউ বলছে যে আমার পেট ব্যথা করছে। তো উনি চিন্তা করলেন খাবারে আসলে কোনো সমস্যা ছিল কিনা বা আমি কি বাইরের থেকে মানে কোনো দেখা যায় এখন ভাইরাসের যুগ মানে সেই সময়টাতে আসলে যে একটা পরিস্থিতি যে মানুষ কাজ করে আসতো তো পয় পরিষ্কারের বিষয়টা তাদের তেমন একটা খেয়াল রাখতো না। তো সে সব মিলিয়ে চিন্তা করতেছে যে আবার আমার বউ প্রেগনেন্সি তো তার কি মানে সময়ে ঘনিয়ে আসলো কিনা, এই ধরনের চিন্তা করতে করতে সে বাইরে মানে রাস্তায় বের হয়ে যায়। সে চিন্তা করতে থাকে, সে আশপাশে যাকেই পাই তাকেই বলতেছিল ভাই তুমি আমার একটু বাসায় থাকো যে আমার ওয়াইফকে একটু দেখো, আমি একটু বাইরে যাই দেখি ডাক্তারের সাথে কথা বলি। বা উনি যেহেতু লাশ কাটাকাটির কাজ করেন সব মিলিয়ে ওনার পরিস্থিতিটা একটা সুন্দর ছিল যে ওনার ওয়াইফের কোন ধরনের কোন সমস্যা হবে না। যখন উনি মানে চিন্তা করতেছিলেন এমন একটা পরিস্থিতি, তো একটা পর্যায়ে উনি শেষ পর্যন্ত বাসায় আসেন ওনার একটা ফ্রেন্ডকে নিয়ে। তো বাসায় এসে যে পরিস্থিতিটা উনি ফেস করেন সেটা আসলে কোনোভাবেই বলার পরিস্থিতি রাখে না। যে উনি দেখেন বাসায় আসার পরে যে ওনার বউ ওই যে ফাঁস দেওয়া, মানে উনার বউ গলায় ফাঁস দিয়ে আছেন, আর উনার বউ, ও এখানে আরেকটা বিষয় বলা হয়নি, সেটা হচ্ছে উনি যখন বাইরে যাবেন, বাইরে যাওয়ার আগে উনার বউ বলছিলেন আমার পেট ব্যথা করছে, তো পেট ব্যথা করার কারণে উনি যে ওই লোকটাকে রেখে গিয়েছিলেন, যে উনার এলাকার একজন বন্ধু বা ভাই বলা চলে, তো ওই লোকটা হঠাৎ মাঝখানে তাকে ফোন দিয়ে বলে যে তোমার বউর তো আসলে পেট ব্যথাটা এখন কিছুটা কমেছে, কিন্তু উনি বলতেছেন যে উনার নাকি এখন কানে কি এমন একটা পরিস্থিতি বা কান এত ভার মনে হচ্ছে যে উনি কেমন যেন মানে নিজেকে সামলাতে পারছেন না। উনি যখন এই কথা শুনলেন তখন উনার মধ্যে ভিতরে একটা অবস্থা তৈরি হলো যে আসলে কোনো কিছু, দৌড়ে বাসায় আসলেন, বাসায় এসে যে অবস্থাটা উনার সামনে পেশ হলো, তখনও কিন্তু উনার বউ বা ওই লোকটা যাকে রেখে গিয়েছিলেন তারা দুজনে বাড়িতে সুস্থ অবস্থায় ছিলেন। তো বাসায় আসার পরে উনি ওই লোকটার সাথে কথা বলছিলেন, এর মধ্যে উনার বউকে উনি সময় দিতে পারেননি, হঠাৎ করে প্রায় 10-15 মিনিট পরে যখন উনি ওনার ওয়াইফের সাথে দেখা করতে আসেন, ওনারা দুজনই আসেন, তো আসার পরে যে পরিস্থিতিটা ওনারা ফেস করেন সেটা আসলে খুবই মর্মান্তিক ছিল। সেটা হচ্ছে যে এই ওনার বউর গলায় ওই যে মেয়েটা, যেটা যে মেয়েটা আত্মহত্যা করেছিল, তার গলায় যেই ধরনের ফাঁসের একটা চিহ্ন ছিল সেই ফাঁসের চিহ্নটা ছিল, এবং সবচেয়ে ভয়ের তো যে অবস্থাটি ছিল যে উনার ওয়াইফের কানের যে অংশটা ওই মেয়ের অবস্থার মতো, কানের যে অংশটা কাটা ছিল সেই কাটা অবস্থার মতো সেম অবস্থাটা উনি দেখতে পেয়েছিলেন। ওই অবস্থাটা দেখে অবশ্য উনি কিছুটা মানে নিজেকে কন্ট্রোল করতে পেরেছিলেন, এবং ওই তার পাশে যে তার বন্ধু বা তার ভাই বলা চলে ওই লোকটা কিছুটা বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়। তো সব মিলিয়ে উনার যে পরিস্থিতিটা, আমি আসলে বলবো উনি কলকাতায় যাবেন, কলকাতায় যেয়ে উনার ওজার সাথে দেখা করবেন, উনার পরিস্থিতি তো কোনোভাবে ছিলই না, টাকা পয়সা, উনার বউ প্রেগনেন্সি, সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল উনার থেকে ওই যে স্বর্ণের যে টুকরাটা বা কানের দুল জাতীয় যেটা পেয়েছিলেন ওই জিনিসটা উনি হারিয়ে ফেলেছেন। তো আমি যখন ওই আঙ্কেলের সাথে সর্বশেষ কথা বললাম এই বিষয়টা নিয়ে, তখন উনি বলতেছেন বাবা আসলে আমি কি করব, আমার সাথে কেন এমন ঘটনাটা ঘটলো আমি নিজেও জানি না, এবং সে বলতেছিল যে তুই যদি এই কাজটা 17 দিনের মধ্যে কাজ করতে না পারিস তাহলে তোর পরিবার বা তোর বংশের মধ্যে কোন একটা পরিস্থিতি ঘটবে। তো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে আমার প্রাণের স্ত্রী যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তার সাথে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটবে। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। তো এখানেই
অলরাইট, সো সেকেন্ড ঘটনাটা আমরা শুনছিলাম, আমাদের সেকেন্ড যিনি গেস্ট তার কাছ থেকে তার দ্বিতীয় ঘটনাটা, আরিফের কাছ থেকে আমরা তার সেকেন্ড স্টোরিটা শুনছি, আরো প্রায় দুটো ঘটনা আমরা শুনবো। আমাদের সাথে অনেকেই ফেসবুকের মাধ্যমে কিন্তু যুক্ত হচ্ছে, facebook.com/jagofm এবং facebook.com/apurbo.fm, এই পেজে কিন্তু আপনি লাইভ স্ট্রিম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মানজার আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি রাশিদুল হক জয়েন করে আছেন, এবং তিনিও একজন মাদ্রাসার ছাত্র, এবং তাদের মাদ্রাসাতে নিয়ম করে হচ্ছে তারা বেশ কয়েকজন হচ্ছে আমাদেরকে শুনেন প্রায় সময় এবং দেখে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। মারিয়ানুর আছেন আমাদের সাথে এই মুহূর্তে, সিদ্ধাতুল মুন্তাহা জয়েন করেছেন, এমডি মিরাজ আছেন ওদের সাথে, আর আছেন আমাদের সাথে মোহনামণি, মোহনামণি জয়েন করে আছেন ওদের সাথে এই মুহূর্তে মিরপুর থেকে, পারুল সাহা জয়েন করে আছেন, এবং যেটা বলছেন যে মন ভালো ছিল না বাট এখন মাত্র টিউন করলাম, থ্যাংক ইউ সো মাচ, এবং আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করছি সবাই একসঙ্গে কিছুটা হলেও মন ভালো করার। ফাল্গুনী বিশ্বাস রয়েছেন, আমার কখনোই বিশ্বাস হয়নি এই ঘটনাগুলো, বাট গত প্রায় 2.5 বছর আগে কোনো এক রাতে আমি কিছু জিনিস অবজার্ভ করি, তারপর ফিল করলাম যে না, মানুষের এই দুনিয়াতে কিছু না, অবশ্যই মানে এটা আপনি রিলিজিয়াস জায়গা থেকে, আমি যদি আমার জায়গা থেকে বলি, আমার রিলিজিয়াস জায়গা থেকে অবশ্যই আমাকে বিশ্বাস করতে হবে, অফকোর্স আপনিও যদি আপনার জায়গা থেকে একটু কাটাকাটি করেন সেক্ষেত্রে আপনিও হয়তো বা কিছু জিনিসের অস্তিত্ব খুঁজে পেলে পেতেও পারেন। এনিওয়েজ, আমরা আবারও আরিফ ভাইয়ের কাছে যাব তার তৃতীয় ঘটনাটা শুনতে, বাট তার আগে আবারও বলছি নেক্সট এপিসোড কিন্তু আপনাকে ছাড়া একদমই অসম্ভব, রাইট? সো পরবর্তী এপিসোডে যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলেই কিন্তু আরো একটা নতুন এপিসোড হবে, এবং সেখানে আপনার সঙ্গে আমাদের যখন দেখা হবে একটা অন্যরকম আনন্দ, একটা অন্যরকম ভালোবাসা কাজ করে প্রতিদিন প্রতি মুহূর্তে যখন আমরা যে এপিসোডগুলো করি, তো প্রত্যেকটা এপিসোডেই কিন্তু একটা অন্যরকম যদি বলি যে ইমোশনাল মোমেন্ট কিন্তু তৈরি হয়, যে মানুষগুলোকে আমরা কখনো দেখিনি বা যে মানুষগুলোর কমেন্ট আমরা পাই বা SMS পাই তাদের সঙ্গে সরাসরি দেখা হচ্ছে, সো ব্যাপারটা আনন্দের, ব্যাপারটা ভালোবাসার। সো সেই জায়গা থেকে আমরা চাই আপনার সাথে আমাদের দেখা হোক অন্তত একটা উসিলায়, সো সেক্ষেত্রে যেটা করবেন RBS মোবাইলের SMS অপশনে যেয়ে তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন এবং পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে, এবং অপূর্ব রয়েছে আপনাদের সঙ্গে আজকের এপিসোডটায়, চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পরোটা। প্রাণ পরোটা কি চিপস না বিস্কিট, এই মজার কনফিউশনটায় যদি আপনি পড়তে চান ডেফিনেটলি ট্রাই করতে পারেন, খুবই ইয়াম্মি এবং এই ধরনের গল্পগুলো শুনতে শুনতে কিন্তু মন্দ লাগে না। শুনবো আরিফ ভাইয়ের কাছ থেকে আমরা তার তৃতীয় ঘটনাটা। এই ঘটনাটা কোথাকার ঘটনা?
এই ঘটনাটা আসলে দিনাজপুরের। তো এই ঘটনাটা আমি শুনেছিলাম আমার এক বোনের থেকে, মানে আমার কাজিন ওনার থেকে শুনেছিলাম, তো এখন সেটাই আমি এখন বলবো। তো এই ঘটনাটার বিষয় হচ্ছে যে উনি আমাকে যেভাবে বর্ণনাটা দিয়েছেন সেটা হচ্ছে যে একদিন মানে একজন ব্যক্তি ওনার আসলে মানে শালার বিয়ে ছিল, শালার বিয়েতে আসলে তো ওনার ওয়াইফ আছে, ওনার বাচ্চা কাচ্চা আছে, সব মিলিয়ে দেখা যায় একটা বড় ধরনের পরিস্থিতি তাদের ফেস করতে হয়। তো যেহেতু শালার বিয়ে, এদিকে তার বউ মানে তার ছোট ভাইয়ের বিয়ে, তো ছোট ভাইয়ের বউ অনেকদিন আগেই চলে গেছে, প্রায় চার পাঁচ দিন আগেই বাপের বাড়িতে চলে গেছে। তো বাপের বাড়িতে চলে যাওয়ার পরে সে দু একদিন একাই বাসায় ছিল, সে যেহেতু জামাই সে আরো পরে যাবে। তো ঘটনাটা আসলে হলুদ সন্ধ্যার ঘটনা, তো সেটাই এখন বলছি। তো সেটা হচ্ছে যে সে একদিন মানে তার শ্বশুর বাড়ি তার গ্রামের থেকে মানে সে যে জায়গাটাতে বাস করে দিনাজপুরে যে এলাকাটা ওইখান থেকে প্রায় মিনিমাম 30 মিনিট সর্বোচ্চ 40 মিনিটের হাঁটার পথ। তো সে একদিন বের হয়েছে আর কি হলুদ সন্ধ্যে, যে সেদিন তার ওয়াইফ তাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কি হলো, বিকেলেই ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে কি হলো, তুমি কি আসবে না নাকি, আজকে তো হলুদ সন্ধ্যা, সবাই গেস্ট চলে আসছে, তুমি দ্রুত চলে আসো। তো সে তার ওয়াইফকে বলতেছিল যে হ্যাঁ আমি আসতেছি, আমি রেডি হচ্ছি। তো এইভাবে সে বিকেলবেলা যখন মানে রওনা দেওয়া শুরু করে, তো মোটামুটি আস্তে আস্তে তার সে আসলে কোন সময় তার এমনটা হয়নি, যেহেতু হাঁটার পথ, সে গ্রামের পথ ধরে হাঁটছিল, গ্রামীণ পথ। তো সে একটা পর্যায়ে সে রাস্তা হারিয়ে ফেলে, রাস্তা যখন সে হারিয়ে ফেলে তখন তার মানে মানে একটা রাস্তার মধ্যে আসে, যে রাস্তার আইলের মধ্যে, গ্রামের যে আমরা আইল বলি, তো দুইটা পথ গেছে, মিঠু পথ। তো সে চিন্তা করতেছিল এটা না এটা, মানে সে কেমন যেন রাস্তা গুলিয়ে ফেলছে। তো সে একদিন একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, এভাবে করতে করতে মোটামুটি প্রায় মাগরিবের আজান পড়ে গেছে এমন একটা পরিস্থিতিতে, প্রায় সন্ধ্যার যে আলো আভাসটা সেটাও মোটামুটি স্পষ্টভাবে সে রাস্তা ক্লিয়ার ভাবে দেখছিল। তো হঠাৎ আরেকটু সময় হওয়ার পরে সে যখন মানে হাঁটতেছিল, কোনো ধরনের কোনো আওয়াজ নেই, সেই মানে রাস্তাটা সংক্ষিপ্ত রাস্তা যেখানে প্রায় 30 থেকে 40 মিনিটের রাস্তা সে শ্বশুর বাড়ি যেতে পারে। তো সে দেখলো যে মানে তার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে যে সে রাস্তা হারিয়ে ফেলছে, তার ভিতরও একটা কষ্ট, কি রে ভাই আমি এখন যেতে পারছি না। তো এমন পরিস্থিতিতে একটা গলির মধ্যে যখন সে ঢুকছে, ঢুকার পরে সে একটা বিব্রতকর পরিস্থিতি দেখছে, সেটা হচ্ছে সে দেখে যে ওই রাস্তাটার পাশে একজন প্রায় মহিলা, মানে মহিলা বলা চলে, যে তার চুলগুলো বড় বড়, তার লাশ মানে কেমন যেন পচে পড়ে আছে, অথচ তার কাছে মনে হয়েছে এই রাস্তাগুলো দিয়ে মানুষ সচরাচর যাতায়াত করে, অথচ সচরাচর যাতায়াত রাস্তার মধ্যে এমন পরিস্থিতি থাকার তো কোনো ধরনের কথা না। তারপরও মানে সে একটা সন্দেহের মধ্যে পড়ে যায়। তো সে বারবার ওই রাস্তা যখন এটা দেখে সে দৌড়ে পিছনের দিকে, আবার ভিন্ন পথে আসে, ভিন্ন পথে আসার পরে সে কিছুক্ষণ হাঁটার পথে মনে করে যে না না এটা রাস্তা না, ওইটাই রাস্তা হবে। সে একটা পর্যায়ে যখন ওই যে জিনিসটা দেখেছিল সেই অবস্থাটা হচ্ছে যে মেয়ের মানে চুলগুলো পড়ে আছে, তার হাত পা প্রত্যেকটা বডি থেকে আলাদা, পুরো বডিটাই দেখা যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা বডির ভিতরে মাছি কেমন যেন ভন 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 করছিল। এই পরিস্থিতিতে সে পাশ দিয়ে লাশটা কেমন যেন এক ধরনের টপকিয়ে সে যখন পার হলো, তখন কেমন যেন তার পা মনে হচ্ছে যে জমে গেছে, সে সামনে আগাতে পারছিল না। এমন একটা পরিস্থিতিতে যখন সে বারবার এই ধরনের চেষ্টা করতেছিল, তখন সে পিছন থেকে দেখলো যে তার কাছে যেটা মনে হয়েছে যে কেউ যেন তার গলার মধ্যে কোন একটা রশি দিয়ে আটকে দিয়েছে, যে বারবার যখন সে পা সামনের দিকে আগাচ্ছিল তখন তার পা মানে তার গলাটা কেমন যেন মানে আটকে যাচ্ছিল, সে পা আগাতে পারছে মনে হচ্ছে এমন, কিন্তু গলাটা কেমন যেন বাঁধতেছে, মনে হচ্ছিল যে কোনোদিন হাড় বা কাঁটা তার গলার মধ্যে কেউ মানে যুক্ত করেছে বা তার খানার সময় সেটা আটকে গিয়েছিল। এমন পরিস্থিতিতে সে কিছুটা ভয় পেয়ে যায়, ভয় পেয়ে যাওয়ার পরে সে আবার ওই লাশটার উপর দিয়ে ফাল দিয়ে পুরো বাড়িতে চলে আসে, মানে তার যে পরিস্থিতিটা ছিল সে ভয়ে বাড়িতে চলে আসে। সেদিন রাতেবেলা সে ওই যে তার শালার হলুদ সন্ধ্যা ছিল সেদিকে আর সে জয়েন করতে পারে নাই। তো পরের দিন সকালবেলা সে চিন্তা করলো আমি আজকে সকাল সকালই চলে যাই। সকাল সকাল যেদিন চলে গেল, তো সকালে যে সে ওই পরিস্থিতির মধ্যে সবার সাথে মিলল, কাউকে কিছু বলেনি, এই জিনিসটা সে স্বাভাবিকভাবেই দেখছে। দেখার পরে বিয়ের দিন রাতের বেলা যেদিন সে রাতে ছাদে সিগারেট খাচ্ছিল, এমন একটা পরিস্থিতিতে যখন সে মানে সিগারেট খাচ্ছে একদিকে, তার কাছে মনে হলো যে কে একজন তার পিছে দাঁড়িয়ে আছে। তার পিছে ঘুরলো, দেখলো যে একজন মহিলা তার কাছে মানে তার পিছে দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করলো হাউ আর ইউ, মানে
এই ধরনের কিছু প্রশ্ন করলো। যখন সে প্রশ্ন উত্তর দিচ্ছিল, এক পর্যায়ে ওই মহিলা তার কাছে বলল যে আপনি কি জাস্ট আমাকে একটু পানি দিতে পারবেন, মানে আমার একটু পানির পিপাসা লাগছে। সে বলল ফাইন, আমি আনতে পারবো, সমস্যা নেই। এই বলার পরে সে নিচে গেল, নিচে যাওয়ার পরে পানি নিয়ে আসলো। পানির গ্লাসটা যখন সে হাতে দিতে লইল, তখন সে দেখল যে তার হাতের একটা অংশ কেমন যেন নেই। তখন ওই পরিস্থিতিতে, ও এখানে আরেকটা বিষয় যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে সে যখন ওই লাশটা অতিক্রম করছিল, তখন সে ওই মহিলার দেখছিল যে হাতের একটা অংশ কাটা এবং সেখানে একটা কোন একটা আংটির মতো কিছু একটা ছিল, যেটা কিছুটা আলো ঝলমল করছিল। তো তার কাছে মনে হয়েছে এটা এই পরিস্থিতিতে এখানে পড়ে আছে। যদিও সে ওই লাশটা পার হওয়ার সময় কিছুটা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সে ওই জিনিসটা নেওয়ার সময় খুব জোরে সেখান থেকে নিয়ে নেয় এবং এমন ভাবে নেয় যে সে কিছুটা ভীত থাকে যে ওই হাতটা যেন তাকে আবার খপ করে ধরে না ফেলে, যে এমন একটা পরিস্থিতি তার মধ্যে ছিল। তারপরও সে কিছুটা সাহস সঞ্চার করে ওই জিনিসটা নিয়ে যখন সে রাতে বাসায় চলে আসে, বাসায়ও দেখলো তার কোনো ধরনের সমস্যা হয়নি। বিয়ের দিন রাতের বেলা যখন সে পানির গ্লাসটা তার হাতে দিতে নিল, তখন দেখলো যে তার ওই অবস্থাটা, মানে তার হাতের আঙুলটা নেই। তখন তাকে বলতেছিল, মানে ওই লোকটা, মানে আমি যার থেকে, মানে ওই লোকটা বলতেছিল যে আপনার হাত কোথায়, মানে আপনার আঙুল কোথায়, আপনি যে গ্লাসটা ধরবেন ভালোভাবে। তখন ওই যে মহিলাটা তার তাকে দেখে ওই লোকটা বলতেছিল যে আপনার হাত কোথায়। তখন সে বলতেছিল আমার হাত কোথায় তুই জানিস না, আমার হাত তো তুই নিয়ে এসেছিস, আমার হাত তো তুই নিয়ে এসেছিস, আমার হাত তো তুই নিয়ে এসেছিস। এইভাবে যখন দুই তিনবার তাকে বলছে, তখন সে কিছুটা ভয়ার্ত হয়ে, মানে দেয়ালের, ছাদের যে দেয়ালটা ছিল সেই দেয়ালের পিছনে বাড়ি খায় এবং সেখানে কিছুক্ষণ পড়ে থাকে। যখন এই আওয়াজটা আসে, তখন যেহেতু এটা বিয়ে বাড়ি ছিল, ওই পরিস্থিতিতে গ্রাম, মানে নিচের লোকজন সবাই মনে করছিল যে আসলে উপর থেকে বা উপরে কোন একটা ধরনের আওয়াজ এসেছে। তো তারা আস্তে আস্তে ছাদের উপরে আসতে শুরু করে, এসে দেখে যে ওই লোকটা এই কিছুটা, মানে ভয়ে, মানে ভীত হয়ে পড়ে রয়েছে। তো তখন লোকেরা ধরাধরি করে তাকে পানিটা দিয়ে সুস্থ করে তোলে। তো সুস্থ হওয়ার পরে তার কাছ থেকে আসলে এই বিষয়টা জানা যায় যে তাকে বলা হয়েছিল। তো এইভাবে তাকে যখন ভয় দেখানো হয়, ভয়ের তো অবস্থাটাই এখন আপনাদের সামনে আমি প্রেজেন্ট করলাম। তো এই ছিল আমার তৃতীয় ঘটনা।
অলরাইট, তিন তিনটা ঘটনা আমরা শুনলাম আরিফের কাছ থেকে এবং মাদ্রাসার স্টুডেন্ট আরিফের। এরকম অসংখ্য মাদ্রাসার স্টুডেন্ট কিন্তু আমাদেরকে এই মুহূর্তে আজকে আমাদেরকে দেখছেন, যেমনটা facebook.com/jagofm এবং facebook.com/apurba.fm এ কিন্তু আপনি এদিকটাতে অনেকে রয়েছেন। যেমনটা শহীদুল ভাই যেটা বলছেন সেটা হচ্ছে যে আজকের ঘটনাগুলো দুর্দান্ত রকম লাগছে। নাদিয়া লতা আছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে নিশি, ইসরাত জাহান জয়েন করেছেন, শশী আছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে এই মুহূর্তে রিফাত জয়েন করে আছেন, থ্যাংক ইউ সো মাচ, হুমায়রা আক্তার জয়েন করেছেন, শাহনাজ পারুল জয়েন করেছেন আমাদের সাথে, নীলুফার ইয়াসমিন আছেন আমাদের সাথে, রিমা খান জয়েন করে আছেন এবং গত প্রায় এক ঘন্টা যাবৎ তোমাদেরকে শুনছি এবং আগে ভয় লাগতো, এখন ভয় লাগে না, ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ইয়াসমিন আছেন ওদের সাথে, শুকতারা জয়েন করেছেন, সিদ্দাতুল মুন্তাহা জয়েন করেছেন, শুরু থেকে আছি তোমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। তো অনেকগুলো বন্ধু বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে কিন্তু রয়েছেন, থ্যাংক ইউ। আমরা সর্বশেষ ঘটনা শুনবো আরিফের কাছ থেকে, এখন যে ঘটনাটা শুনবো এটা কার সাথে ঘটে যাওয়া?
এটা আসলে, মানে তৃতীয় যে ঘটনাটা বলেছিলাম সেটা এবং চতুর্থ যেটা, এটা আমি আসেম ভাই, আপনাদের নিয়মিত এখানে আসে গল্প বলেন, ওনার কাছ থেকে আসলে ঘটা এবং ওনার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো আসেম ভাই, মানে ওনার যে বন্ধু, উনি চট্টগ্রাম থাকেন। তো চট্টগ্রামে ওনারা যে জায়গাটাতে থাকেন ওইটা মোটামুটি কিছুটা নীরব এলাকা। তো ওনার বন্ধু, ওনারা আগে থেকে এই বিষয়গুলো কিছুটা, মানে জানেন যে আসলে বিভিন্ন জায়গায় ভূতুরে জিনিসগুলো দেখা যায়, শোনা যায়। তো তাদের মধ্যে, মানে সেই তার যে বন্ধুটা ছিল, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, তো ওই বন্ধুর কাছে উনি ওনার বাড়িতে এই কিছুদিন আগে ঘুরতে গিয়ে, মানে দেখা করতে গিয়েছিলেন কোন একটা কাজে। তো একদিন ওনার বন্ধুর সাথে কথায় কথায় উনি বলতেছিলেন, যেহেতু উনি এমনিতেই বিভিন্ন জায়গায় সফর করেন, গল্প কালেক্ট করেন, তো ওনার বন্ধুরাকে বলতেছিল দোস্ত তুমি এই গল্পটা শেয়ার করতে পারো। পরে জিজ্ঞাসা করছে যে কি ঘটেছিল তোমার সাথে, তো সে বলতেছিল যে আসলে আমি, আমার সাথে কি ঘটেছিল আমি আসলে ওইভাবে বলতে পারবো না, তবে যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে আমি একদিন বারান্দায় দাঁড়িয়েছিলাম, মানে রাত্রেবেলা, প্রায় তখন আনুমানিক 2:45 বাজে এমন একটা পরিস্থিতি, আমি ফ্রি ফায়ার গেম খেলছিলাম। তো ফ্রি ফায়ার গেম খেলা অবস্থায় দেখা যায় রাত্রেবেলা বন্ধু বান্ধব সবাই অ্যাটেন্ড থাকে, জয়েন থাকে, তো আমার এক ধরনের প্রয়োজন
পুরো করার জন্য আমি গেমে একটু ব্রেক দেই। ব্রেক দেওয়ার পরে মোটামুটি ফ্রেশ হয়ে আমি বারান্দার কাছে একটু দাঁড়াই যে হাওয়া খাওয়ার জন্য। তো একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে ও এখানে আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে ওনারা ওনার বন্ধু যে বাসাটাতে থাকেন ওই বাসার যে আশপাশটা, ওই আশপাশটা প্রায় চার পাঁচ দিনের মধ্যে কিভাবে যেন ময়লার ভাগারে পরিণত হয়ে যায়। তারা প্রায় সময় লেবার বিভিন্ন কাজের লোকের মাধ্যমে ওই জায়গাটা পরিষ্কার করান এবং আশপাশে আরো যে কয়েকটা ফ্ল্যাট আছে বা বাসা বাড়ি আছে তারা সবাই মিলে উদ্যোগী হয়ে ওই জায়গাটা পরিষ্কার করান, কিন্তু কেমন যেন চার পাঁচ দিনের মধ্যে ওই জায়গাটা ময়লার ভাগারে পরিণত হয়ে যায়। এবং তারা লিফলেট লাগিয়েছেন এবং প্রত্যেকটা ফ্যামিলি সতর্ক হয়েছেন যে এইখানে আমরা কোন ধরনের ময়লা ফেলবো না এবং কেউ যদি ফেলে আমরা জরিমানা ধরবো, এই ধরনের এবং তারা গার্ডও রেখেছেন। কিন্তু সবকিছু মিলিয়ে তারা কোনোভাবে এই জিনিসটাকে সাভার করতে পারছিলেন না যে এটা কিভাবে কি ঠিক করা যায়। তো একদিন হঠাৎ করে তার ওই বন্ধুটা যখন এই গেম থেকে বিরতি নিয়ে ওই বারান্দায় দাঁড়িয়েছিলেন তো দেখলেন তার কাছে মনে হয়েছে যে কোন একটা কুকুর, ওই মানে কুকুরের অবয়ব কিন্তু তার মুখটা মানব আকৃতির মতো, যে কোন একটা জিনিস খুঁজাখুঁজি করতেছে। তো হঠাৎ যখন সে ওই জিনিসটা ফেস করে যে আসলে কি এটা এমন কিছু যে মানব আকৃতি এবং দেখতে বডিটা কুকুরের মতো, এমন একটা পরিস্থিতি তার কাছে মানে মনে হচ্ছিল। তো যখন সে ভালোভাবে দেখার জন্য জানালা এই বারান্দার যে আমরা দেখি যে গ্রিল থাকে যেটা খোলা যায় এবং সেটা দিয়ে উঁকি মেরেছেন, ঠিক সেই মুহূর্তে ওই জিনিসটা অর্থাৎ মানব আকৃতি এবং দেহটা কুকুরের মতো সেটা কেমন যেন এক ধরনের উপরে তাকায়। এটা যখন সে দেখে তখন তার বন্ধুর সাথে মানে তার বন্ধু কেমন যেন এক ধরনের ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তার আম্মু আব্বু পাশের রুমে যারা থাকেন তাদেরকে ডাক দেন, ডাক দিয়ে বলেন যে আম্মু আব্বু আসলে এই জায়গায় যে পরিস্থিতি আমরা এতদিন ফেস করতাম, আমি এমন একটা পরিস্থিতি দেখলাম যে দেহটা কুকুরের মতো এবং আকৃতি অর্থাৎ মুখাবয়বটা হচ্ছে মানুষের আকৃতির মতো। এই পরিস্থিতি দেখার পরে যখন সে তার মা বাবার কাছে জানায় তখন মা বাবা বলে বাবা তুমি ভয় পেও না, আমরা বিষয়টা দেখছি। তো ওই পরিস্থিতি তারা চিন্তা করে দেখছে যে আসলে এখন আমাদের দেখা দরকার। তো তারা যখন আসছে তাদের বাবা মা উপর থেকে ওই বিষয়টা ঠিক একইভাবে ফেস করছে, যে যখন তারা দেখতেছিল তিনজন একত্রে মিলে ঠিক তারাও দেখলো যে মানবাকৃতির চেহারার মুখবয়বটা মানবাকৃতির মতো কিন্তু দেহটা কেমন যেন কুকুরের মতো দেখা যাচ্ছে। তো তারা চিন্তা করলো আসলে কি করা যায়, কিভাবে কি করা যায়। তখন তারা চিন্তা করলো এইভাবে কি আমাদের কোনো সমাধান করা সম্ভব, এক কাজ করো আমরা একটু নিচে যেয়ে দেখি। যখন তারা মোটামুটি তার বাসা মানে চারতলায় ছিল তো চারতলা থেকে নিচতলায় নামলো, নামার পরে তারা যে জিনিসটা দেখলো যে সেখানে কোনো ধরনের কুকুরও নেই এবং কোনো ধরনের ময়লাও আজকে নেই। এতদিন যে যারা যে জিনিসটা ফেস করছে যে চার পাঁচ দিনের মধ্যে ময়লা হয়ে যায় এবং তারা মানব আকৃতির মতো কুকুরের যে মুখ এই অবস্থাটা দেখেছিল সেই কুকুরও নেই সেই ময়লাও নেই, তাহলে এতদিন যে এই আমাদের সাথে এই পরিস্থিতি ঘটছিল সেটা কি এই বিষয়টা আমরা যেটা দেখলাম এমন কোন পরিস্থিতির কারণে নাকি ভিন্ন কোন ইস্যু, তারা সেই রহস্যটা এখনো উদ্ঘাটন করতে পারেনি। তো এই সংক্ষিপ্ত এই ঘটনাটাই আসলে তার বন্ধুর সাথে ঘটেছিল। এরপর থেকে মোটামুটি আসিম ভাই ঘুরে এসছেন প্রায় মাসখানেক হয়ে গেছে, তো এরপর থেকে নাকি সেই জায়গাটার মধ্যে আর কোনো ধরনের কোনো ময়লাও জমে না এবং কোনো ধরনের যারা আগে ময়লা ফেলতো বা এই ধরনের কোনো সিচুয়েশন তারা মনে করেছিল এবং গার্ড রেখেছিল সব ধরনের লিফলেট লাগিয়েছিল এই ধরনের পরিস্থিতি কোনো ধরনের সম্মুখীন ছাড়াই এরপর থেকে আর কোন ধরনের ময়লা সেখানে তারা আর দেখতে পায় না। শুধু তারাই না, আশপাশে যে কটা ফ্ল্যাট ছিল বা যাদের বাড়িঘর ছিল তারা কেউ এরপর থেকে ওই জায়গাটার মধ্যে আর ময়লা দেখতে পায় না। সাধারণ রাস্তাঘাট যেরকম পরিষ্কার বা যেরকম সাধারণ ময়লা পড়ে থাকে ঠিক এরপর থেকে তারা ওই ধরনের রাস্তাটাই ফেস করছিল। এই ছিল আমার সর্বশেষ ঘটনা, এই যেটা আসিম ভাইয়ের বন্ধুর সাথে ঘটেছিল এবং আসিম ভাই আমাকে এই ঘটনাটা শেয়ার করেছিলেন।
থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা আরিফের কাছ থেকে অনেকগুলো ঘটনা শুনতে পেলাম, সো ধন্যবাদ তাকে ভাই, এবং আবারও কোনো না কোনো একটা সময়ে দেখা হয়ে গেলে যেতে পারে আমাদের। খুব ভালো থাকবেন। এনিওয়েজ, আমরা আরিফ ভাইকে বিদায় জানাবো, বাট তার আগে আবারও বলছি চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পরাটা আগামী পর্ব। বারবার একই কথাই আমরা বলছি, অনেকেই যেটা বিব্রত হয়ে থাকেন যে একই কথা কেন ভাই বারবার বলেন, একটা মাত্র কারণ, প্রথমত আমি কথার মানুষ, দ্বিতীয়ত তো পরের পর্বটা তো করতে হবে তাই না। আজকে যে মানুষগুলোকে দেখছেন তারা কিভাবে আসছেন এখানে রেজিস্ট্রেশন করে, ঠিক একইভাবে আপনিও পরের পর্বে আসবেন রেজিস্ট্রেশনের মাধ্যমে। সো রেজিস্ট্রেশন করার একটা প্রসেস আছে, প্রসেসটা আরবিএস, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। দ্যাট মিনস 26969। অ্যান্ড দয়া করে যারা আসলে এখানে প্রোগ্রাম সম্পর্কে ফিডব্যাক জানাতে চান, আমরা বারবার করে বলি, জে এফ এম লিখবেন, তারপর নাম, লোকেশন, তারপর আপনার মেসেজ, রাইট, 26969 নাম্বারে পাঠাবেন। বাট যারা রেজিস্ট্রেশন করবেন তারা শুধুমাত্র শুরুতে আরবিএস লিখবেন। অনেকে আরবিএস লিখে এটাও লেখে, ভাই আমার কাছে কোনো গল্প নাই। ভাই তাহলে আপনার টাকাটা কি, মানে আপনি শুধু শুধু কেন খরচ করছেন, রাইট? সো অনেক সময় যেটা হয় যে আপনাদেরকে ফোন কল দেওয়ার পর আপনি বলেন যে আমি তো মজা করে করেছিলাম, সো প্লিজ এই ধরনের মজা থেকেও আমরা একটু বিরত থাকি, রাইট? সো ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির ওপারে যখন ফিরছি তখন পরবর্তী গেস্টকে নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন, শুনতে থাকুন জাগো এফএম 94.4, চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাসেল শর্মা। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahto eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shake. Spicy seasoning e twist e lo prawn patata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাসেল শর্মা। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahto eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shake. Spicy seasoning e twist e lo prawn patata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
ওয়েলকাম ব্যাক, চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা, এবং সঙ্গে রয়েছে আমি আরজে অপূর্ব। একদম শেষ অতিথি যিনি রয়েছেন তাকে নিয়ে আমরা অলরেডি চলে এসেছি, বাট তার আগে যারা যারা প্যানেল আমাদের সঙ্গে টেক্সট প্যানেলে রয়েছেন বা হচ্ছে কমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন সেই মানুষগুলোকে আমরা ধন্যবাদ জানাতে চাই। শারিয়ার রাফাত জয়েন করেছেন আমাদের সাথে এবং আছেন আমাদের সাথে এই মুহূর্তে, ইমরান মোল্লা, এবং তিনি শুনছেন এই মুহূর্তে মানিকগঞ্জ থেকে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন মানিকগঞ্জ সিংহাইট থেকে দেখছেন এই মুহূর্তে। আমানুল্লাহ আছেন আমাদের সাথে, ভূত স্টুডিও তো ভালো লাগে আবার সঙ্গে ভয়ও লাগে। রশিদ আছেন আমাদের সাথে আর লিখেছেন আমাদেরকে এই মুহূর্তে। আচ্ছা, রাসেল, রাসেল আছেন আমাদের সাথে। মামুন বলছেন আমরা গত, আচ্ছা গত এপিসোডটা মিস করেছিলাম। আচ্ছা, আপনি মিস করেছিলেন কোনো না কোনো কারণে, ওকে, তো সেটা ইউটিউব থেকে দেখে নিয়েছি আজকে সকালেই এবং আজকে এখন লাইভে এই মুহূর্তে দেখছি। বাহ, তাহলে তো আপনার বোনাস হয়ে গেল, সকালে অফ স্টুডিও আপনি পুরনো প্রিভিয়াস এপিসোডটা দেখে এই এপিসোডটা এখন লাইভে দেখছেন, রাইট? সো এই ব্যাপারটা কিন্তু চমৎকার, তাই না, যে গল্পগুলো থেকে যাচ্ছে ইউটিউবের থ্রুতে আপনি দেখতে পাচ্ছেন। সো আমাদের যে ফেসবুক পেজ আছে, সো এখানে দেখবেন যে শর্ট শর্ট কন্টেন্টগুলো কিন্তু আপলোড করা হয় ভূত স্টুডিওর, রাইট? সো সেই কন্টেন্টগুলো আপনি দেখে ফেলবেন, যাদের আসলে একটু সময় কম, যারা আসলে একটু রিল আকারের ভিডিও চান, তারা কিন্তু আপনার 10 মিনিট 5 মিনিটের বিভিন্ন স্টোরি কিন্তু আমরা আপলোড করে থাকি। আপনারাই যারা এখানে আসছেন সেই মূল প্রোগ্রাম থেকে কিছু অংশ ফেসবুকে আপলোড করা হয়ে থাকে, যাদের আসলে ব্যস্ততা এত বেশি যে পুরো প্রোগ্রামটা দেখা সম্ভব হয় না, তো তারা কিন্তু সেই কন্টেন্টগুলো এনজয় করতে পারেন। সো এই জন্য বলবো যে জাগো এফএম এর যে ফেসবুক পেজ, এই পেজের সাথে কানেক্টেড থাকুন, লাইক দিয়ে ফলো দিয়ে, এবং একই সঙ্গে আর যে অপূর্বর যে ফেসবুক পেজ রয়েছে এই পেজেও থাকুন আমার সঙ্গে কানেক্টেড, facebook.com/apurbo.fm, এই পেজটা আপনি এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং দেখতে পাচ্ছেন। তো সর্বশেষ যে অতিথি তার সাথে আমরা পরিচিত হচ্ছি, বন্ধু কি নাম আপনার?
সাইফুল রেহান রাজ।
রাজ, সো রাজ কোথা থেকে এসেছেন?
নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ থেকে আসা হয়েছে, সো থ্যাংক ইউ, প্রথমত একটা ধন্যবাদ যে অনেকটা দূর থেকে আসা। দ্বিতীয়ত যেটা বলবো যে প্যারানর্মাল এই ব্যাপারগুলো তো আমরা যারা ট্রাস্ট করি, তো সেই জায়গা থেকে, ট্রাস্টের জায়গা থেকে, প্রথম কবে মনে হয়েছিল যে পৃথিবীতে মানুষ ছাড়াও বা বিভিন্ন পশুপাখি ছাড়াও কিছু না কিছুর অস্তিত্ব রয়েছে?
অ্যাকচুয়ালি আমি আসলে এই প্যারানর্মালে আমার কোনো বিশ্বাস ছিল না, তো রেডিওতে অসংখ্য ঘটনা শুনি, তো সেখান থেকে দেখি যে জিনের কিছু ব্যাপার আছে, তো তারপরে হুজুরদের কাছ থেকে শুনি, তখন মনে হলো যে না আসলে কিছু না কিছু আছে, যদিও যার কোনো ব্যাখ্যা নেই, বিজ্ঞান আজও পর্যন্ত তার ব্যাখ্যা দিতে পারে না,
যার অর্থে তার কিছু হলেও ঘটে
ঘটে।
এক্স্যাক্টলি। আমরা প্রথম কোন ঘটনাটা শুনবো?
জি, এটা হচ্ছে দেশের বাহিরের, অর্থাৎ দিল্লির একটি ঘটনা, ভারতের। আমি বরং ঘটনায় যাই, শুরু থেকে বলি, সেটা হচ্ছে আপনার ভারতের দিল্লির একটি ঘটনা, এটি হচ্ছে কালেক্ট করা ঘটনা, তো যার থেকে আমি শুনছিলাম ঘটনাটা। তিনি হচ্ছে স্বপন ভাই, তিনি ওই জায়গার একজন ব্যবসায়ী ছিলেন। তো ঘটনাটা এরকম ছিল যে আপনার ভারতের দিল্লির গ্রামের আপনার প্রেক্ষাপট ছিল 1996 দিকে, তো ওই সময় আপনার ভারতে এতটা ঘনবসতি ছিল না ওই জায়গাটায়, অর্থাৎ দিল্লি গ্রামের যে জায়গার ঘটনা সেটি হচ্ছে আপনার, জায়গার নামটা আমার সঠিক মনে নাই, তো ওই জায়গাটা হচ্ছিল আপনার এমন গ্রাম যেখানে মানুষ ছিল কম কিন্তু একেবারেই মানে গ্রাম বললেই চলে। তো সেখানকার একজন লোক ছিল যার নাম ছিল হচ্ছে আপনার গৌতম চন্দ্র দাস, হিন্দু সম্প্রদায়ের একজন ফ্যামিলি গৌতম চন্দ্র দাস, আর তার একজন তার মেয়ে ছিল, তার নাম ছিল আপনার চৈতিরানী দাস। মূলত এই চৈতিরানী দাসকে নিয়েই ঘটনাটা আপনার। ওই চৈতি তার স্বভাব চরিত্র এমন ছিল যে ওই মেয়েটা একটু চঞ্চল টাইপের ছিল, সে মজা করতে ভালোবাসত, বিশেষ করে ভূত সেজে মানুষকে ভয় দেখাতো, এমন ভাবে ভূত সাজত যে মুখে দেখা যাচ্ছে যে কালিটালি মাইখা, কালিটালি মাইখা জানলার সামনে যায়া হুত হাত শব্দ করে, অদ্ভুত শব্দ করে মানুষকে ভয় দেখাইত। এরপর আবার দেখা যেত সাদা কাপড় পরে আপনার দরজার পিছনে পালায় থাকতো, অর্থাৎ গেটের পিছনে লুকিয়ে থাকতো সাদা কাপড় পরে, কেউ বাসাতে ঢুকতে নিলে ওই সময় সে ভয় দেখাইত। এটা থেকে কিন্তু অপূর্ব ভাই মানুষ আপনার অদ্ভুতভাবে ভয় পাইত, সিরিয়াস ভয় পাইত তার অবস্থা দেখে। তারপর ওই বাড়িতে যদি কোনো মানুষ ফ্যামিলি আসতো বেড়াতে, বিশেষ করে তার বোনের যে জামাই যারা তার দুলাভাই, তারা যখন বেড়াতে আসতো তাদেরকেও একইভাবে আপনার সাদা কাপড় পরে মুখে কালি মেখে আপনার গাছে উঠে রাতের বেলা নাম ধরে রাখত, আর জানলার সামনে গিয়ে অদ্ভুত আওয়াজ করত। তো তারা তো জানতো না, তারা শহর থেকে যাইত, ভাবতো হয়তো আসলেই বা কি, সিরিয়াস ভয় পাইত। তো এভাবে অনেকদিন চলতে থাকে। তো চলতে চলতে একটা সময় দেখা যায় যে ওই যে চৈতিরানী দাস তার কোনো হঠাৎ করে তার কোনো খোঁজ পাওয়া যায় না, প্রায় দুই তিন দিন হয়ে যায় তার কোনো খোঁজ পাওয়া যায় না। তো আলটিমেটলি যখন তাকে খোঁজা হয় তার এলাকাতে, তার বাড়ির যত ফ্যামিলি মেম্বার ছিল বা ওই বাড়ির যারা ফ্যামিলি মেম্বার ছিল, আত্মীয় স্বজন ছিল, সবার বাড়িতে খোঁজ নেওয়া হয়, কোথাও তার কোনো খোঁজ পাওয়া যায় না। পরবর্তীতে ওই সময় তো মাইকের ব্যবস্থা ছিল না, যেহেতু 1996 দিকে, তো তারা আপনার ডাকঢোল পিটিয়ে আপনার মাইকিং করতো, এরকম একটা ব্যবস্থা ছিল। পরবর্তীতে এভাবে কোনো খোঁজ পাওয়া যায় না, এভাবে প্রায় চার দিনের মতো চলে যায়, পুরো হইচই পড়ে যায় ওই জায়গায়। আর এই ঘটনাটা কিন্তু ওই এলাকার প্রচলিত একটি ঘটনা, একেবারে প্রচলিত, সবাই এখনো পর্যন্ত ওই ঘটনার যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা জানেন এই ব্যাপারে। তো অনেক খোঁজাখুঁজি করার পর এক সময় আপনার ওই গৌতম দাস যিনি ছিল ওই মেয়ের বাবা, হঠাৎ কিছু মানুষ আপনার ওই কাঠ কাটার জন্য বাগানে যায়, গাছ কাটার জন্য বাগানে যাওয়ার পর দেখে যে বাগানের ভিতরে অদ্ভুত একটা পচা দুর্গন্ধ বের হইতেছে। তো তারা খুব কনফিউজ যে এটা কোথা থেকে আসতেছে। অনেক খোঁজাখুঁজি করার পর আপনার ভিতরে যখন যায় গিয়ে দেখে ভাই অদ্ভুত এক কাহিনী, দেখে যে গাছের মধ্যে একটা মেয়ে আপনার ঝুলন্ত ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে গলায় দড়ি দিয়ে গাছের মধ্যে। তো এমনভাবে ঝুলেছিল যে আপনার তিন চার দিনের লাশ, তো বোঝাই যাচ্ছে যে কি হওয়ার কথা, যে শরীরটা ছিল মোটা আর তার চোখগুলো ছিল আপনার বড় 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 চোখ একেবারে বাহির দিকে বের হয়ে আসছিল, ইভেন হচ্ছে তার যে জিব্বাটা সেটাও অনেকখানি বাহির দিকে বের হয়ে আসছিল, মানে বলতে গেলে চেহারাটা একেবারে বিকট অবস্থায়, অদ্ভুত, যে কোনো মানুষ দেখে আপনার সাথে সাথে কিন্তু ভয় পাওয়ার কথা, আপনার সে সারানোর কথা। পরবর্তীতে তারা এটা দেখে ওখান থেকে তড়িবড়ি করে বাসে চলে আসে, আসার পর ওই যে গৌতম দাস যিনি তার কাছে যায় যে বলে যে তোমার মেয়েকে তো আমরা দেখলাম যে ওইখানে চলে আসে, আসলে এটা তোমার মেয়েকে নিয়ে তুই দেখে আসো। পরে এটা শোনার পর ওই বাড়ির সবাই আপনার ওই গৌতমের সাথে সাথে যায় যে আসলে কিনা, গিয়ে জঙ্গলে যাওয়ার পর দেখা যায় হ্যাঁ সেখানে একটি লাশ ঝুলে আছে, মেয়ের লাশ গলায় দড়ি দেওয়া। সবাই আপনার একেবারে কনফিউজ যে কেন এমনটা হলো, ওর তো এমন করার কথা না। পরবর্তীতে ওই লাশটা দেখে সাথে সাথে কিছু মানুষ, কিছু মেয়েরা যারা ছিল দেখতে গিয়েছিল, তারা তো প্রথমে প্রস্তুতি নেয় নেই যে আসলে আমরা কি দেখবো বা সেখানে কি থাকতে পারে। তো তারা যাওয়ার পর দেখে যে এই লাশের চেহারা বিকট চেহারা দেখে সেখানে আপনার অলরেডি দুই তিনজন সেন হারিয়ে ফেলে। তারপরে তারা ওই দুই মেয়েকে বাসায় পাঠিয়ে দেয় যারা আপনার ওখানে অজ্ঞান হয়ে গেছিল। পরে ওই লাশটাকে আপনার গ্রাম পুলিশ যারা আছে, গ্রাম পুলিশ এবং হচ্ছে ওই শহর থেকে কিছু পুলিশ আইসা ওই লাশটাকে আপনার নামায় গাছ থেকে, নামানোর পরে সেটাকে বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যারা লাশটাকে দেখতেছে খুব ভয় পাইতেছে, কেউ সামনে যেতেছে না, আর এমনিতে তো দুর্গন্ধশীলই। তো ইন দা মিন টাইম যখন আপনার এই লাশটাকে পাঠানো হয় মর্গে পোস্টমর্টমের জন্য, তো তার বাবার কৌতূহল ছিল যে আমার মেয়ে তো এরকম সুইসাইড করার কথা না, তাহলে এটার কি কারণটা কি। তো এটার জন্য মর্গে পাঠায়, পাঠানোর পরে যখন মর্গে নিয়ে যায় তো সেখানে আরো কিছু অলৌকিক ঘটনা ঘটে, যেটা হচ্ছে আপনার মর্গে যখন লাশটাকে ঢুকায়, ঢোকানোর পরে দেখা যায় আপনার ডুম যিনি লাশ কাটেন তিনি আপনার ওই বেঞ্চে শোয়ানোর পর দেখা যায় যে জিব্বা এবং চোখটা বাহিরে বের হয়ে আসিল। তো সাধারণত আমরা জানি যে হচ্ছে ডোমেরা কখনো লাশ দেখে ভয় পায় না, হ্যাঁ, তো ওই লাশটা দেখে তাদের খুব প্রবলেম হচ্ছিল যে পোস্টমর্টেম করবে, কিন্তু লাশ দেখেই ভয় পেতেছে। পরে এক পর্যায়ে মুখটা ঢেকে দেয় আপনার তাওয়াল দিয়ে, মুখ ঢেকে দিয়ে হচ্ছে তারা কাজ শুরু করে। তো যেই কাজ শুরু করবে আপনার ছুরি লাগাবে, তার আগেই দেখা যায় সেই রুমালটা আবার অটোমেটিক, কোনো বাতাস নেই কিছু নেই, রুমালটা মুখ থেকে সরে গেল। সরে যাওয়ার পর সে আবার ভয় পাইতেছে, আবারও সে একই ঢেকে দেয়। ঢেকে দেওয়ার পর দেখে যে ছুরি লাগায় সেই রুমালটা পড়ে যায়, অর্থাৎ অলৌকিক একটা আওয়াজ আসলো যে আমাকে পোস্টমর্টেম করতে হলে এভাবেই করতে হবে। পরে উনি ভয় পায় আপনার মর্গ থেকে বের হয়ে যায় ও ডুম যিনি, পরবর্তীতে আরো দুজন ডোম ওই আপনার যে ডোম যারা লাশ কাটে সে ঢুকে, ঢোকার পর তারপর অনেক কষ্ট করে তিন চারজন মিলে সারা রাত ভরে এই লাশটাকে তারা পোস্টমর্টেম করে। করার পরে তারা দেখতে পায় যে আপনার লাশের পিঠে ওই লাশের পিছনে পিঠের দিকে পাঁচ হাতের পাঁচটা আঙুলের সাপ, এবং প্রতিটা ফিঙ্গারের আপনার সাইজ ছিল অনেক বড় বড়, যেটা আপনার চারটা মানুষের আঙুল দিয়ে আঙুল একসাথে করলে যত বড় হবে। দেখা যায় পিঠের মধ্যে চারটা আপনার পাঁচটা আঙুলের সাপ বসানো, এত বড় যে তারা বারে বারে এটা আপনার কেসটা ইয়া করার জন্য কন্টিনিউ করার জন্য দেখে যে ওই হাতের সাপটা কোনোভাবে মানুষের হাতের সাপ হচ্ছে না। তো তারা বারবার ফেল করছে পোস্টমর্টেম রিপোর্টে যে এটা কোনো মানুষের হাতের সাপ হতে পারে না, আর বিশেষ করে একটা মানুষের হাত এত বড় কখনো হতে পারে না আসলে অপূর্ব ভাই। পরবর্তীতে তারা বারবার দেখে যে তার গায়ের আপনার শরীরে বিভিন্ন আপনার আঁচড়ের দাগ, পিঠনে পিছনে আপনার পিঠের দিকে হাতের সাপ, গালেও হাতের সাপ ছিল। পরবর্তীতে খুব কষ্ট হয়, পরবর্তীতে আপনার তারা পরে এই কেসটাকে তারা আপনার ইয়া শেষ করে এটা দিয়ে যে এই মেয়ের লাশটাকে আসলে এটা কোনো স্বাভাবিক মৃত্যু না, এটা অস্বাভাবিক মৃত্যু, হয়তো বা কোনো অশরীরী বা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তার সাথে হয়েছিল, বা কোনো ভূত তাকে মেরে ফেলেছে অথবা এরকম কিছু হতে পারে। যেহেতু একটা হাত এত বড় হাতের সাপ, পিঠে মানুষের পিঠে এত বড় হাতের সাপ হইতে পারে না, আর আমরা বারবার পোস্টমর্টেম রিপোর্টে দেখতেছি যে এটা মানুষের হাত না, তাহলে এটা ধরে নিতে পারে যেটা আপনার মেয়ের হয়তোবা এরকম কোনো ভৌতিকভাবে মৃত্যু হয়েছে। যাই হোক, পরে আপনার কেসটা সমাপ্ত হলো, পরে বাসায় নিয়ে আসে, বাসায় নিয়ে আসার পর লাশকে সৎকার করানো হয়, পুরানো হয়, শ্মশানে নিয়ে যাওয়া হয়। ভাইয়া, যদি এইখানে ঘটনাটা শেষ হতো ভালো হতো, কিন্তু এইখান থেকে ঘটনার ভয়াবহতা শুরু হলো। এই জন্য যে ওই যে বলেছিলাম এই মেয়েটা যখন জীবিত ছিল তখন মানুষকে ভয় দেখাইতো, ভূত সেজে কালী মেখে সাদা কাপড় পরে ভয় দেখাতো, তো এখন কিছুদিনের ব্যবধানে মেয়েটা যেহেতু মারা গেল এবং এমন মৃত্যু যেটা আসলে অস্বাভাবিক, এখন ওই এলাকার মানুষ সবাই ভয় পাইতেছে, বিশেষ করে ওই বাড়িটার সবাই ভয় পাইতেছে যে এই মেয়েটা তো বেঁচে থেকে মানুষকে ভূত সেজে ভয় দেখাতো, এখন তো সে আসলে নাই, একটা আতঙ্ক সবার মধ্যে ছড়িয়ে পড়ল। পরে তিন দিন যাবত একটা ঘরের একটা রুমেরও লাইট রাতে অফ হইত না, সবাই লাইট জ্বালিয়ে ঘুমাইতো, ইভেন তারা সবাই রাতে ঘুমাইতো না, আপনার জেগে থেকে গল্প গুজব করত। এভাবে তিন দিন কাটে, তিন চার দিন যাওয়ার পর শুরু হয় ঘটনা। ওই যে মেয়েটা আপনার রাত হলে যে মানুষের জানলার সামনে গিয়ে আপনার মুখে কালি মেখে যে হইচই আওয়াজ করে, অদ্ভুত আওয়াজ করে মানুষকে ভয় দেখাতো, এখন দেখলো যে একটা রুমে হঠাৎ করে আপনার দুটা লোক শুয়ে থাকে, দেখে জানলার সামনে আইসা কি কিছু অদ্ভুত আওয়াজ হচ্ছে, আপনার মানুষের কুঙ্গানির আওয়াজ, বড় বড় নিঃশ্বাস নেওয়ার আওয়াজ, নাম ধরে ডাকানো। তো তারা চিন্তা করলো কি জানলার সামনে এসে এইভাবে ডাকতেছে, পরে জানলা খুলে দেখে যে ভাই ওই চৈতিরানী দাস যিনি কিছুদিন আগে এইভাবে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল, তিনি অদ্ভুত ভয় পায়, সিরিয়াস ভয় পায়, দেখার সাথে সাথে সেখান থেকে ভয় পেয়ে আপনার ঘর থেকে বের হয়ে সবাইকে একাত্র করে। কি হয়েছে দেখা যে আপনার ওই জানলার সামনে সেই চৈতিরানী দাস আইসা আমাকে নাম ধরে ডাকতেছে, মুখে কালো কালি দেওয়া, আপনার চেহারাটা বিকট, ওই যে জিব্বাটা বের হয়ে আসে, চোখগুলো বড় বড়, এমন একটা মেয়ে যা লাশ দেখেছিলাম সেই মেয়েটা আইসা আমাকে আমাদের সবাইকে এভাবে ডিস্টার্ব করতেছে। তারপরে বলো কি, পরের দিন একদিন চলে যায়, পরের দিন যখন ওই মেয়ের দুলাভাই যারা ছিল বাসায় তারা আপনার রুমে শুয়ে থাকে, হঠাৎ করে দেখে যে ওই দুলাভাইয়ের নাম ধরে গাছ থেকে ডাকতেছে। তো সে কৌতূহলবশত খুলে, হয়তো বা বাপসে কেউ হয়তো ডাকতেছে, আপনার দরজা খুলে দেখে যে আপনার গাছের উপরে ওই সেম ওই মেয়েটা জিব্বা বের হওয়া বড় বড় চোখ গাছের দিকে আপনার বসে সেই মেয়েকে এই তার দুলাভাইকে ডাকতেছে। তার দুলাভাই এটা দেখার পর সেখানে সে হারিয়ে ফেলে। পরবর্তীতে তার জ্ঞান ফিরে আসলে বলে কি হয়েছিল, বললো যে আমার ওই দেখলাম চৈতিকে গাছের উপরে এইভাবে বসে আমাকে ডাকতেছিল। তো এভাবে কয়েকজনের সাথে সেম কাজ হয়, ওই যে গেটের পিছনে আবার কেউ বাসায় ঢুকতে নিলে গেটের পিছনে সাদা কাপড় পরা দেখে যে পচা দুর্গন্ধ, এই দুর্গন্ধ কোথা থেকে আসলো, গেটের দরজা খোলায় দেখে যে আপনার ওই গেটের পিছনে চৈতি বসে আছে ওই অবস্থায়। তারপরে তারা চিন্তা করলো যে না এটার একটা ব্যবস্থা নেওয়া উচিত, কেন এমনটা হলো, কেমন সবার এমন হচ্ছে। পরে তার বাবা আপনার কামরূপ কামাখ্যা থেকে আপনার ভারতের ওখান থেকে একজন প্রান্তিককে নিয়ে আসে বাসায় যে আমার মেয়ে তো এভাবে মারা গিয়েছিল, তো পোস্টমর্টেম রিপোর্টে তার রিপোর্ট ছিল যে তাকে নাকি ভূতে মেরেছে। আসলে বিষয়টা কি আর সে এভাবে মানুষকে ভয় দেখাইতেছে কিছুদিন ধরে, এটার আসলে কিভাবে কি করা যায়। পরবর্তীতে উনি বলল যে আমি সব দেখতেছি, ওই প্রান্তিক বলতেছে যে আমি দেখতেছি আপনার কি সমস্যা। তো উনি ব্যাগ থেকে একটা পুতুল বের করলো, বলে রাখা ভালো উনি কিন্তু এই ঘটনাটা ওই কামরূপ কামাখ্যা ওখান থেকে পুরো ক্লিয়ার করে আসছে, বলে আসছে যে এমন এমন হয়েছিল। পরে উনি একটা পুতুল নিয়ে আসে ওখান থেকে, পুতুল নিয়ে এসে আপনার উঠানে গোল করে একটা দাগ দেয়, দাগ দেওয়ার পর ওই পুতুলটাকে আপনার ওই গোল দাগের মধ্যে রাখে, রাখার পর কপালে একটা পেরেক মারে, পেরেক মারার পরে উনি নাম ধরে ডাকতে থাকে, ওই পুতুলটাকে আপনার চাবুক দিয়ে বাড়ি দেয় মাটিতে, যখন মাটিতে চাবুক দিয়ে বাড়ি দেয় ওই পুতুলটা চিৎকার করে ওঠে, তখন পুতুলটার আপনার স্বাভাবিক জ্ঞান চলে আসে, মানে মানুষের মতো কথা বলতে শুরু করে যে আমাকে কেন ডাকছিস। পরে ওই আপনার তান্ত্রিক বলতেছে তুই কে, কয় আমি আসলে চৈতি, কয় না তুই চৈতি না, চৈতি মারা গেছে, তুই কে সত্যি করে বল, নয়তো তোকে বোতলে বন্দি করে ফেলবো। পরে বলতেছে আসলে আমি একজন জিন, এই চৈতি মাঝে মাঝে মানুষকে বুঝছে যে ভয় দেখাতো, তো এটা দেখে আমাদের প্রবলেম হইতো, ও মাঝে মাঝে রাতের বেলা গাছে উঠতো, গাছে ওঠার সময় আমাদের জিনের একজন বাচ্চা সে খুব ক্ষতিগ্রস্ত হয়, আহত হয়, তার জন্য এক সময় নাকি ওই জিনের বাচ্চাটা আর কি আপনার মারা যায়। পরবর্তীতে আপনার এই চৈতির উপর সেই জিনটা আপনার ভর করে তাকে জঙ্গলে নিয়ে যায়, জঙ্গলে নিয়ে যাওয়ার পর তাকে অদ্ভুতভাবে মানে কিভাবে কিভাবে মারলো, পিঠের মধ্যে আপনার থাপড় দেওয়া, তারপরে হচ্ছে মেরে টেরে আপনার ফাঁসি দিয়ে গাছে ঝুলিয়ে দেয়। এভাবে বলার পরে বলতেছে যে তুমি একটা মেয়েকে এভাবে মেরে ফেললা, এটা কি তোমার ঠিক হয়েছে, বললো ওর জন্য তো আমার অত বাচ্চা এরকম হইল, তাহলে এটা আমার কি দোষ। পরে বলতেছে ঠিক আছে যা হয়ে গেছে শেষ, তুমি ওনাদেরকে আর বিরক্ত করবা না, তুমি এ বাড়ি থেকে চলে যাও, বলে যে না ওই সারা জীবন মানুষকে ভয় থেকেছে, আমিও মানুষকে ভয় দেখাবো। বলতেছে যে না তুমি যদি এখন চলে না যাও তাহলে আমরা কামরূপ কামাখ্যা থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে তোমার গোষ্ঠী সহ ধ্বংস করে দেব। পরে বলতেছে যাচ্ছা ঠিক আছে আমি যাবো, একটা শর্ত আছে, শর্ত হলো কি যে আপনার ওই জঙ্গলে গিয়ে তিনটা পাঠা বলি দিতে হবে। তাহলে পরবর্তীতে তার বাবা চৈতির বাবা আপনার হচ্ছে ওই গৌতম চন্দ্র দাস, তিনি তিনটা পাঠা নিয়ে সেখানে নিয়ে গিয়ে বলি দেওয়ার পর আস্তে আস্তে ঘটনাটা স্বাভাবিক হয়। এই ছিল আপনার দিল্লির ঘটনাটা।
ওকে, আমরা প্রথম ঘটনাটা শুনছিলাম রাজের কাছ থেকে, যাত্রাবাড়ি থেকে এসছে, এবং যদি বলি যে আজকের ঘটনাগুলো কিন্তু প্রত্যেকটা ঘটনাই কিন্তু বেশ ইন্টারেস্টিং, একদম সেই শুরুতে শওকত ভাই, তারপর হচ্ছে সেকেন্ড যে গেস্ট ছিল আরিফ, তার কাছ থেকেও বেশ ইন্টারেস্টিং কিছু ঘটনা আমরা শুনছিলাম। অনেকেই রয়েছেন আমাদের সাথে, যেমনটা দেখা যাক কে কে জয়েন করেছেন, যেমনটা হামিদ ভাই আছেন আমাদের সাথে এই মুহূর্তে, তিনি ওমান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। লিখেছেন আমাদেরকে আহসান হাবিব, অ্যাডভোকেট আব্দুল লতিফ জয়েন করেছেন, আপনাদেরকে বেশ ভালো লাগে এবং অনেকদিন যাবত আপনাদের প্রোগ্রামগুলো শুনছি, এবং আমরা দোয়া করছি সে সকল আচ্ছা স্টুডেন্ট যারা মাইলস্টোনের যে ঘটনাটি সেই ঘটনাটি নিয়ে আপনি বলছেন, এবং সেখানে যাদেরকে আমরা হারিয়েছি তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা এখন পর্যন্ত অসুস্থ রয়েছেন অবশ্যই তাদের সুস্থতা কামনা করছি আমরা। আছেন আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভূমি আছেন আমাদের সাথে, আবু তায়েব জয়েন করে আছেন, আছেন আমাদের সাথে সানাউল্লাহ সহ আরো অনেকেই, যেমনটা দেখতে পাচ্ছি রিয়াদউদ্দিনকে দেখতে পাচ্ছি, বোরহানউদ্দিন আছেন আমাদের সাথে, ফয়সাল চৌধুরী বলছেন তার কাছে বেশ ভালো লাগছে, এমডি মানিক মিয়া আছেন আমাদের সাথে, সাকিব চৌধুরী আছেন জয়েন করেছেন, রহিম বলছেন তিনি আসতে চান নেক্সট এপিসোডে, কোনো প্রবলেম নাই, যদি আপনি আগামী পর্বে আসতে চান তার জন্য খুবই সহজ, RBS তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন, এবং পাঠাবেন 26969 নাম্বারে। ফেসবুকে অপূর্বকে খুঁজে পেতে খুবই সহজ, facebook.com/অপূর্ব পূর্ব.fm, দেশিস বাই পেজ, জাগরফমের অফিসিয়াল ফেসবুক পেজে তো আপনি আছেনই কানেক্টেড। অনুষ্ঠান সম্পর্কে যদি মতামত জানাতে চান তাহলে এসএমএস করবেন জেএফএম স্পেস দিয়ে নাম লোকেশন, তারপর আপনার টেক্সট এবং পাঠাবেন 26969 নাম্বারে। আর রেজিস্ট্রেশন করার জন্য টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারটায়। আমরা রাজের কাছে যাব তার দ্বিতীয় ঘটনাটা শুনতে।
থ্যাংক ইউ, আমি খুব নার্ভাস আপনার সামনে বসছি। পরের ঘটনাটা হলো, এটা হচ্ছে আপনার লেবাননের একটি ঘটনা, লেবানন দেশের বাহিরের। তো যার সাথে ঘটেছিল ঘটনাটা, তিনি হচ্ছে বর্তমানে বাংলাদেশে আছে। তো তিনি লেবাননে একটি হসপিটাল ভিসায় তিনি সেখানে অ্যাডমিন হন চাকরির জন্য। একটি হসপিটালে তিনি যান, তো সেখানে জয়েন করে। জয়েন করার পর আপনার সেখানে গিয়ে দেখে যে বিশাল একটি হসপিটাল, আপনার নাম করা সরকারি সেখানকার। তো সেখানে তাকে ওখানে ড্রপ নিয়ে যায়, সেখানে তারা রিসিভ করে যাদের উদ্দেশ্যে গেছিল। তো তাকে সবকিছু গোছায় দেয়। তার কাজ ছিল আপনার হচ্ছে রোগীদের যেই আপনার স্লাইন, ইনজেকশন, বিভিন্ন যে জিনিসগুলো প্রয়োজন হয় তো বাহির থেকে আনতে হলে তারা এনে দেয়। আমাদের বাংলাদেশে তো দেখা যায় যে রোগীর যারা আপনার মেম্বার, অর্থাৎ রোগীদের যারা আপনার রিলেটিভ, তারা গিয়ে নিয়ে আসে, বাইরে থেকে কিনে নিয়ে আসে। এটা আমাদের বাংলাদেশেও চালু করা উচিত আমি মনে করি, যে হসপিটালের যেই ইয়াটিয়াগুলো লাগে অপারেশনের সময়, অপারেশন থিয়েটারে যেগুলো লাগে সেগুলো বাইরে থেকে কিনে আনতে হলে তো তারা কিনে নিয়ে আসে। এটা ছিল তার আপনার চাকরি। তো সেখানে যায়, যে কিছুদিন কাজ করে আপনার সপ্তাহখানিকের, সপ্তাহখানিক কাজ করার পরে আপনার যেদিন তার ছুটি ছিল, আপনার ছুটি ছিল ফ্রাইডের দিন, ফ্রাইডে মুসলিমদের যেহেতু ওখানে ফ্রাইডেতে সব কিছু বন্ধ থাকে, পরে তার ফ্রাইডের দিন তার বন্ধ। তো ভাবলো যে এক সপ্তাহ কাজ করলাম তো কাজের চাপে ব্যস্ততায় কোনো কিছু ঘুরে দেখা হয় নাই, তো একটা কাজ করি যে এত বড় একটা হসপিটাল পুরোটা ঘুরে দেখি আসলে কি আছে এটার মধ্যে, যে বাংলাদেশে তো অনেক হসপিটাল দেখি যে এখানকারটা কেমন। তো তার কৌতূহল জাগলো, দেখবে। তো যেই কথা সেই কাজ, সে বের হলো দেখার জন্য। তো আপনার বিশাল বড়, তো এরিয়াটা অনেক বড়। তো কিছুক্ষণ হাঁটতে হাঁটতে দেখা যায় আপনার অপর সাইডে একটা বিশাল একটা ফ্লোর, বিশাল একটা ফ্লোর, ফ্লোরটা আপনার পরিত্যক্ত, পরিত্যক্ত। পরে সামনে গিয়ে দেখা যায় আপনার ওই দরজার উপরে আপনার খোদাই করে লেখা মর্গ। তার সে ভাবলো যে হয়তো এটা সেই মর্গ, আপনার এই লেবাননের পুরনো মর্গ, যেহেতু ভিতরের মর্গটা এখন আপনার অনেক সুন্দর ডিজিটাল, এটা অনেক পুরনো। সেটা ও যেটা সামনে গিয়েছিল পরবর্তীতে কয় তাহলে মর্গ তো ভিতরে গিয়ে দেখি কি আছে এটার মধ্যে, যেহেতু অনেক পুরনো। কৌতূহল জাগলো, যদিও সাহসী ছিল ছেলেটা। পরবর্তীতে সে ঢুকে, ভিতরে ঢুকে, ঢোকার পর দেখা যে একটু অন্ধকার আর সব কিছু পুরনো, যা যা দেখেছে সব পুরনো, ময়লা আবর্জনায় ভর্তি। আর কিছু কিছু জায়গায় আপনার দেয়ালে আপনার ছুপ ছুপ কিছু ছবি আঁকানো ভূতের এরকম। পরবর্তীতে এই আকাকির জন্য ওই হসপিটাল কর্তৃপক্ষ এটা বন্ধ করে দেয় যাতে মানুষ না ঢুকতে পারে, শুধু শুক্রবারে খোলা থাকে। আপনার রোগীরা যারা আসে সেখানে ঘুরে ঘুরে দেখে, এই জন্য শুক্রবারে সবকিছু খুলে দেয়। তো ওই ছেলেটা আপনার দেখার জন্য ভিতরে ঢুকে আসলে মর্গের মধ্যে কি আছে। তো সে যত ভিতরে ঢুকে দেখে যে এক একটা ফ্লোর, যেটা মধ্যে তার পোস্টমর্টেম করা হতো, লাশ কাটা হতো, পুরনো চাকু সুরি এগুলো রাখা, তারপরে হচ্ছে আপনার বয়মগুলো রাখা, যেটা মধ্যে আপনার লাশের শরীরের অঙ্গগুলো রাখা হয়। পরে আরেকটু ভিতরে যায় গিয়ে দেখে যে আপনার ওই যে অপারেশন থিয়েটারের ইগুলো, আপনার লাইট টাইট সব কিছু রাখা। তো আরেকটু ভিতরে গিয়ে দেখে যে আপনার ওই যে ফ্রিজের রুম, যেটা যেটা যে ড্রয়ারে আপনার লাশগুলো, লাশ রাখা হয় ড্রয়ারগুলো। তো আমাদের দেশে অবশ্য কীরকম জানি না, ওখানকারটা ছিল কিছু সুন্দর, মানে বাহির থেকে দেখা যায় তো যে এটা একটা ড্রয়ার, লাশের ড্রয়ার, অনেকগুলো ডয়া। তো সে কি করে, কৌতূহলবশত মনে মনে ভাবে যে এটার মধ্যে তো লাশ রাখতো, তা আমি একটা খুলে দেখি কি অবস্থা ভিতরে। তো সে একটা ডয়ার খোলে, খুলে দেখে খালি। পরবর্তীতে আরেকটু সামনে গিয়ে আরেকটা ডয়ার খোলে, খুলে দেখে সেটাও খালি। আর খালি থাকারই কথা, কারণ এটা পরিত্যক্ত, এখানে এখন কিছু নাই। তো সে কৌতূহলবশত দুষ্টমি ছলে সে একের পর এক আপনার ডয়ার খুলতে থাকে যে আসলে বাকি ভিতরে কি আছে। পরে সে আপনার এইট নাম্বার যেই ডয়ারটা সে খুলবে, ডয়ার টান দিয়েই দেখে যে সে কোনোভাবে প্রস্তুত ছিল না যে সে এমন কিছু দেখবে। দেখে যে আপনার লাশের দুইটা মাসের দুইটা পাও, আপনার ফিঙ্গারে আপনার স্টিকার, তার যে কোড নাম্বারটা সেটা লেখা, যে আপনার 87.7 লেখা আপনার ওই কোডটা, এইটা দেখার পরও এত পরিমাণে ভয় পাইছি যে পরিত্যক্ত একটা মর্গ, এখানে তো লাশ থাকার কোনো কথাই না। সে ডয়াল লাগাইয়া এলো পাতালি দূর, এক দূরে সে এখন রাস্তা হারাই ফেলাইছে এমন ভাবে রাস্তা, কারণ সে নতুন মানুষ, গেছে কিছুদিন হয়েছে ওখানে, চিনে না, রাস্তা হারাই ফেলাইছে, দৌড়াইতে আছে, দৌড়াইতে দৌড়াইতে সে কি করে একটা ওই যে লাশ কাটা যে ঘরে, সেই ঘরে গিয়ে পড়ে। সে আপনার রাস্তা খুঁজে পায় না, সেই ঘরে গিয়ে দেখা যে একজন লোক আপনার সেখানে আপনার দাঁড়ায় রয়েছে, ওদিকে মানে অন্যদিকে মুভ করে পিঠ দেখা যেতেছে। তো ওর সাহস আসলো যে হয়তো একটা মানুষ, বলল যে কি হয়েছে বাবা, বাবা বলে যখন তার দিকে ঘুরলো, অপূর্ব ভাই দেখে যে আপনার ওইটা কোনো মানুষ না, আপনার ওইটা আপনার পোস্টমর্টম করার পর লাশের যে অবস্থাটা থাকে, আপনার গলা থেকে পেটের নাভি পর্যন্ত শেলানো, আর কপালের এক পাশ থেকে এক পাশ শেলানো, চোখের মধ্যে মার্বেল দুটা পাথর। তো এইটা দেখে সে আরো ভয় পাওয়া যায়, এত পরিমাণে ভয় পায় যে চিৎকার করে সেখান থেকে এক দূর দৌড়ে যতক্ষণ যাইতে পারে, যাইতে যাইতে এখন রাস্তা খুঁজে পাইতেছে না। তো ওই লোকটাও তার পিছে পিছে তাকে পাকড়াও করতেছে যে আমাকে দাঁড়া দাঁড়া, আমাকে মুক্তি দিয়া যা, আমাকে মুক্তি দিয়া যা, আমাকে এই এখান থেকে মুক্তি দে। পরে আপনার হচ্ছে যে কোনোভাবে আপনার জানলা, ভাঙা জানলা ছিল সেটা দিয়ে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে রুমে গিয়ে আপনার একদিন পর তার প্রচণ্ড জ্বর আসে, যেতে পারে না হসপিটাল। তো তার সহকর্মী যে ছিল সে বলে কি হয়েছে গেলি না কেন আজকে, বলতেছে যে ভাই আমি তো কালকে পুরনো এই পরিত্যক্ত মর্গের ভিতরে ঢুকে এমন একটা আমার কাহিনী আমার সাথে হইল। পরে সে বলল তোর সাথে হয়েছে, আসলে সত্যি কথা বলতে কি আমার সাথে এমন একটা ঘটনা ঘটছিল যেটা আমার চাকরির উপর, আমার চাকরির উপর যদি প্রভাব পড়ে এই ভয়ে আমি কাউকে বলি নাই, আমি ইগনোর করছি, তো তোর সাথেও ঘটলো, তো চল এই জিনিসটা আমরা আমাদের যিনি হেড আছে তাকে জানাই। পরে তাকে জানাইলো যে স্যার আমি প্রায় কয়েক মাস আগে আমার সাথে এমন একটা ঘটনা ঘটছিল যে মর্গের ভিতর একজন লাশ আমাকে ধরেছে, বলতেছে আমাকে মুক্তি দাও মুক্তি দাও। আজকে ও গিয়েছিল, মানে গতকালকে ও গিয়েছিল, ওর একই অবস্থা হয়েছে। আসলে স্যার এই কাহিনীটা কি? পরে উনি বললো যে তোর কি সত্য বলতেছ? বললো যে হ্যাঁ। পরে উনি আর কি এটা আপনার কেন এমনটা হইতেছে দেখার জন্য কয়েকজনকে একসাথে করে, একসাথে করার পর তো উনি সবাইকে নিয়ে আপনার প্রতিটা ডয়ার খোলে যে আসলে এটার কাহিনীটা কি। প্রত্যেকটা ডয়ার খুলে 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 দেখে আসলে অপূর্ব ভাই সেখানে একটা লাশ ছিল, এবং ও দেখছিল যে একটা মানুষের পাও স্টিকার লাগানো, আর সবাই গিয়ে দেখা যায় শুধু হাড়। হ্যাঁ স্টিকারটা ছিল, এটা আপনার ওই হসপিটাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই একটা লাশ ওই ডয়ার থেকে বের করা হয়নি, এই জন্য কারণ ওই লাশটা ছিল আপনার বেওয়ারিশ লাশ, যার কোনো রিলেটিভ ছিল না। তো ওই বেওয়ারিশ লাশটা আপনার হচ্ছে, তো সেখানে যখন এই মর্গটা বন্ধ হয়ে যায় তারা সব ডয়ার চেক করছে, কোনো কারণে ওটা চেক করা হয় নাই, এই কারণে হয়তোবা সেখানে ছিল ওই লাশটা। পরে দেখা আসলেই তো একটা কঙ্কাল ভিতরে, পরে ওইটাকে বের করে, বের করার পরে পরে ওইটাকে আপনার লেবাননের যে মুসলিম ইয়া আছে হুজুর তাকে নিয়ে এসে পরে এটাকে আপনার দাফন করে। এর পরবর্তীতে নাকি আস্তে আস্তে স্বাভাবিক হয়। এই ছিল লেবাননের ঘটনাটা,
সেকেন্ড ঘটনাটা আমরা শুনছিলাম। ওকে, আমরা আরো একটা ঘটনা শুনবো এবং তারপর হচ্ছে আমরা বিদায় নিব। অনেকেই আছেন আমাদের সাথে, যেমনটা প্রান্ত হক জয়েন করেছেন, এমডি মহিউদ্দিন আছেন আমাদের সাথে, রোজিনা জয়েন করেছেন, বলছেন ঘটনাগুলো বেশ ইন্টারেস্টিং লাগলো আজকের, আরিফা আছেন আমাদের সাথে, যেমনটা মেধা জয়েন করেছেন, মেধা যেটা বলছেন আমি অলরেডি রেজিস্ট্রেশন করেছি, দ্যাটস গুড। সো নেক্সট এপিসোডে আই হোপ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে যারা রেজিস্ট্রেশন করছেন, এবং সেখান থেকে কিছু বন্ধু উঠে আসবেন এবং তাদের সাথে আমাদের নেক্সট এপিসোডে আড্ডা হবে, এবং তাদের কাছ থেকে বেশ কিছু ঘটনা শোনার অপেক্ষায় আমরা, রাইট? সো সেই জায়গা থেকে আপনিও এখনো যদি না করে থাকেন, RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠাবেন যেই নাম্বারটায়, নাম্বারটা হচ্ছে 26969, আবারও রিপিট করছি, RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আমরা সর্বশেষ ঘটনা শুনবো রাজের কাছ থেকে, এই ঘটনাটা কোথাকার ঘটনা?
এটা হচ্ছে, যেহেতু এখন আমাদের নেটওয়ার্ক কুমিল্লাতে আছে আলহামদুলিল্লাহ, এটা কুমিল্লার ঘটনা, চান্দিনার। তো এই ঘটনার প্রেক্ষাপট হলো আপনার 2010 একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছিল আপনার, ফিফা ওয়ার্ল্ড কাপ, ওই সময়ের। তো কুমিল্লার চান্দিনা শহরের ওই আপনার হচ্ছে ওই জায়গাতে তো গ্রাম, তো আপনার খেলাগুলো হয় হচ্ছে রাতের 12টার পরে, একটা দুইটায়। তো সেদিন ব্রাজিলের খেলা ছিল সম্ভবত, তো দুইটার পরে হচ্ছে আপনার গ্রামের রাত, মানে তো অনেক রাত, তো তারা সবাই মিলে একটা বাড়িতে গিয়ে খেলা দেখত, তো সবাই একটা বাড়িতে খেলা দেখত, ওইখানে দুইটা বাড়ি ছিল, যে এক বাড়িতে খেলা দেখানো হয় তার ফ্রেন্ডের বাড়ি, তো দেখা যায় যে আধা কিলোমিটার কিংবা এক কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এসে খেলা দেখতে হতো। তো আলটিমেটলি যখন তারা রওনা হলো খেলা দেখার উদ্দেশ্যে 12টা বাজে, তিনজন বন্ধু সুহেল আরমান এবং আপনার ওর নাম কৌশিক, এই তিনজন রওনা হলো খেলা দেখার জন্য। তো তারা রাস্তা আপনার কাঁচা রাস্তা দিয়ে হাঁটতেছিল, আর দুই পাশে ছিল আপনার ক্ষেত। তো হাঁটতে হাঁটতে এক সময় দেখা যায় আপনার ক্ষেতের মধ্যে রাতের, আপনার তখন বাজে রাত 12টা, ক্ষেতের মধ্যে হচ্ছে আপনার দেখা যায় একটা মানুষ, মানুষের মতোই বাচ্চা দেখা যায় পুরো ক্ষেতের মধ্যে আপনার রাউন্ড দিচ্ছে, দৌড়ে দৌড়ে রাউন্ড দিচ্ছে। আর তার রাউন্ড দেওয়ার স্পিডটা এত বেশি ছিল যে একটা মানুষের পক্ষে পুরো একটা ক্ষেত রাউন্ড দেওয়া সম্ভব না, আর কাদার মতো তো মানুষ হাঁটতেই পারে না, আর ও দৌড়াবে কিভাবে? তো তারা ভালো করে দেখে যে এটা কি লাইট মারে, তো লাইটের সাইকেলের যে লাইট ছিল সেই লাইটের আলোটা ওই পর্যন্ত যাচ্ছিল না, যার জন্য তারা বলতেছে যে ওখানে কে। পরে ওখান থেকে একটা আপনার আওয়াজে বললো যে তোমরাও আসো, বললো যে তোরাও আয়। তো বললো যে ওটা কে রে? তো বললো যে আচ্ছা যাই হোক, হয়তো কুকুর টুকুর বিড়াল টিড়াল এরকম কিছু কোনো প্রাণী হবে, যাই হোক আমরা চল চলে যাই। পরে তাকে ওই ছেলেদেরকে পিছন থেকে ডাকতে থাকে যে তোরা আয়, তোরা আয়, তোরা আয়, হাত ইশারা করে ডাকতে থাকে আর রাউন্ড দিতে থাকে। পরে তারা তাদের গন্তব্যে যায় খেলা দেখার জন্য, ওই যে বাড়িতে যায় গিয়ে দেখা যায় সেখানে তারা হইচই চলতেছে, অনেক মানুষের আনাগোনা। বলতেছে কি এত মানুষ কেন? বলতেছে যে সন্ধ্যা থেকে আপনার ওই লাবিবকে পাওয়া যাচ্ছে না। লাবিব কি হয়েছে? যে সন্ধ্যা থেকে লাবিবকে পাওয়া যাচ্ছে না, এখন বাজে রাত 12টা, কোথায় গেল? তো তারা তো আর ওই তিন বন্ধু তো আর এটা মাথায় নেয় নাই যে ওইটা লাবিব হইব কিনা যাকে খেতে দেখে আসলাম। সে চিন্তা করলো যে থাক ওইটার কথা আমরা না বলি। তারপরে রাতে তারা ওই খেলা দেখাটা ক্যান্সেল হয় যেহেতু বাড়িতে একটু হইচই ছিল, তো চলে আসে। সকালবেলা আপনার যখন আপনার ওই যে ক্ষেতের যারা কাজ করে তারা যায় খেতে, গিয়ে দেখে যে আপনার ওই ক্ষেতের কিনারে একটা বাচ্চা পুতানো অবস্থা, তার পা দুটো ছিল উপরে আর মাথা পেকের নিচে গেঁথে দেওয়া অবস্থায়। পরে তারা ওই ছেলেটাকে ওখান থেকে আবিষ্কার করে উঠায়, উঠানোর পর দেখে যে ওই যেটা লাবিব ওই সে বাচ্চাটা যাকে সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না। পরে বাসায় নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে যে এ তোমার লাবিবকে তো ওইখানে আমরা এভাবে পাইলাম। পরে বাড়িতে খুব কান্নাকাটি হয়, পুলিশ আসে, আসার পরে বলে যে এটা কিভাবে কি হলো। পরে দেখে যে তারা ইয়াতে যায় হসপিটালে যায়, গিয়ে দেখে যে ওই লাবিবের গলার মধ্যে মানুষের ফিঙ্গারের সাপ, তারপরে হচ্ছে তার মানে এমন অবস্থা ছিল চেহারা যে বলার মতো না, তার ঘাড়ে শরীরের কোনো জায়গায় মাংস ছিল না, অনেক জায়গায় মাংস ছিল না। পরবর্তীতে তাকে যখন ইয়া টিয়া করবে গোসল টোসল করায় আপনার মর্গ থেকে আপনার যখন লাশ বাসায় নিয়ে আসে, তখন এক হুজুর ওর চাচা ছিল, হুজুর ছিল, তো বলতেছে আমার এই বাচ্চাটাকে মানে হয়তোবা ও সন্ধ্যাবেলা যখন ওই পুকুর ঘাটে এই হাত পা ধুইতে যাইতো, অনেক সময় দুষ্টমি করতো হাত পা ধুইত, তো তখন মনে হয় তাকে কোনো জিন টিন এভাবে ধরে এখানে পুঁতে দিছে, যেহেতু এই জায়গাটা খুব খারাপ ছিল, ওই ঘাট ওই পুকুর ঘাটটা অনেক খারাপ ছিল, এখানে অনেক বাচ্চারা এইভাবে পড়ে এরকম আহত হয়েছে, নিহত হয়েছে। তো যেহেতু আগেও হয়েছে এই জন্য তারা আর এটাকে আগে বাড়ায় নেই, যেহেতু এখানে এভাবে ভূতের অস্তিত্ব আছে আসলে, এই জন্য হয়তো বা লাবিবের এরকম হয়েছে। যাক দুঃখের বিষয়, বাদ দাও, এরপর থেকে আপনার ওই ওই ঘাটটাকে আপনার বন্ধ করে দেয়, এক পর্যায়ে ভরাট করে ফেলে যাতে ওটা পুকুর না থাকে। আর ওই যে ক্ষেতটা ছিল ওই ক্ষেতের ওখানে এখন চাষ হয় না, সেখানে আপনার ইয়া হয়ে গেছে, আপনার মাঠ বানায় ফেলাইছে আর কি, যাতে আপনার এই ভূতের এই ইয়াটা ওই ডিস্টার্বটা কমে যায়। এখন ঠিক আছে, এই ছিল কুমিল্লার ঘটনা।
তো আমরা সর্বশেষ ঘটনাটা শুনলাম রাজের কাছ থেকে। রাজ, অনেক অনেক দোয়া রইল, খুব ভালো থেকো,
আপনারা ভালো থাকবেন। আর যারা লিফেনার আছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা লাইভটি বেশি করে শেয়ার করবেন, এবং যেহেতু আমরা ঘটনা কালেক্ট করি তো আপনারা কি ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন, হতে পারে সেটা ব্ল্যাক ম্যাজিক, হতে পারে সেটা আপনার কি বলে সেটাকে মর্গের কিংবা লাশ কাটা ঘরের, তো আপনারা SMS করে ইভেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কি ধরনের ঘটনা আমরা বেশি করে কালেক্ট করতে পারি এবং আপনাদের জন্য নিয়ে আসতে পারি।
থ্যাংক ইউ রাজ, অনেক অনেক দোয়া, খুব ভালো থাকবেন।
আপনারা ভালো থাকবেন, দোয়া রইল সবার জন্য।
অবশ্যই লাস্ট মোমেন্টে আমাদের সাথে মাসুমা জয়েন করেছিলেন, যেমনটা দেখতে পাচ্ছি ইব্রাহিম ভাই আছেন আমাদের সাথে, শুভ অধিকারী বলছিলেন যে ঘটনাগুলো বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ। আবু বকর ছিলেন আমাদের সাথে, ডক্টর রাজু চৌধুরী ছিলেন আমাদের সাথে কানেক্টেড, থ্যাংক ইউ সো মাচ। মেধা ছিলেন আমাদের সাথে, লাভলু সহ অনেকেই কানেক্টেড ছিলেন, সো থ্যাংক ইউ। একটা দুর্দান্ত সময় কাটালাম প্রত্যেকের সঙ্গে, এবং যাবার বেলায় আবারও বলতে চাই, যদি আপনি পরবর্তী এপিসোডে এখানে আসতে চান সেক্ষেত্রে খুবই সহজ একটা ব্যাপার, RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। অনেকগুলো বন্ধুকে আজকে আমরা পাশে পেয়েছি, সো যারা যারা পাশে ছিলেন অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। যারা কমেন্ট করেন নাই বা এসএমএস করেন নাই তাদেরকেও ধন্যবাদ, মনোযোগ দিয়ে পুরো এপিসোডটা দেখেছেন। ফেসবুকে সবসময় থাকুন আর যে অপূর্বর সঙ্গে, facebook.com/apurbo.fm, দিস ইজ মাই পেজ। এবং যেই ব্যাপারটা দিয়ে বা যেই বিষয়টা দিয়ে আজকে অনুষ্ঠানটা শুরু করেছিলাম, যে গত কিছুদিন আগে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া যে বিমান দুর্ঘটনা, তা প্রশিক্ষণের বিমান ছিল যেটা, তো সবকিছু মিলিয়ে আমাদের মনটা তো একটু খারাপ, এখন অবধি অনেকেরই মন খারাপ। তো আমাদের জায়গা থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রার্থনা করতে পারি, যাদেরকে আমরা হারিয়েছি ভালো থাকুক ওপারে, সেই শিক্ষক, সেই পাইলট থেকে শুরু করে কমলমতি ছাত্রছাত্রী যারা ছিল তাদের জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য দোয়া, এবং এখনো যারা হাসপাতালে রয়েছেন তাদের সুস্থতা কামনা করি, এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নিরাপদ থাকি, ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সালামু আলাইকুম।